exclusively on FusionBD.com.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা শর্মিনীর সঙ্গে, আর প্রতিবারের মতন এবারও রয়েছে দুটো গল্প। প্রথম গল্পটির নাম ভূতের চর, লেখক শিশির বিশ্বাস, যেটা পড়ে শোনাবে সেতু, আর তারপরের গল্পটার নাম বলবো না, যখন শুরু হবে তখন কিছু কথা হয়ে নেবে। তো ঠিক আছে, আসুন তাহলে প্রথম গল্পটি শুনি, যেটা সেতু বিশ্বাস পড়ে শোনাবে আপনাদেরকে। আবারও নামটি জানিয়ে দিচ্ছি, প্রথম গল্পের নাম ভূতের চর, আর লিখেছেন শিশির বিশ্বাস। শুনবেন এখন গল্পের প্রথম পর্ব, তারপরে একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
বাদাবনের এই গল্প শুনে কেউ মুখ বাগাতেও পারে, কিন্তু আমি নিরুপায়। আসলে রায়দিঘি ঘাটের সেই মাস্টারমশের সঙ্গে আর দেখা হয়নি আমার, আর দেখা হলেও যে সুরাহা কিছু হবে সে সম্ভাবনাও কম। আচ্ছা, গোড়া থেকেই খুলে বলি ব্যাপারটা। ছোটখাটো এক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, কাজের খাতিরে তাই ছুটোছুটি করে বেড়াতে হয় নানান জায়গায়। এমনই এক প্রয়োজনে গিয়েছিলাম বাদার ওদিকে সীতারামপুর গ্রামে। ফেরার দিন লঞ্চের গোলমালে দেরি হয়ে গেল বেশ। রায়দিঘি যখন পৌঁছলাম তখন বেরিয়ে গেছে কলকাতার বাস, পরের বাস ঘন্টা দুয়েক পরে। বেশ অনেকটা সময় কি করি, পায়ে পায়ে এসে বসলাম জেটি ঘাটের অদূরে কদম গাছের তলায় বাঁধানো এক চাতালের উপর। বেসরকারি অফিসের সামান্য মাইনের ছাপোষা কর্মচারী, অফিসের কাজ আর সংসারের হিসেব ছাড়া মাথায় অন্য কিছু জায়গাই নেই। তবু মন্দ লাগছিল না। বেশ বিকেল, নদীর ওপারের আকাশে ছেঁড়া মেঘের গায়ে আবির ছড়াতে শুরু করেছে। নদীর জলে সেই আভা আরো মায়াময়, বড় একটা পাখির ঝাঁক নদীর উপর দিয়ে উড়ে চলেছে কোথায়। নিচে শান বাঁধানো ঘাটে ছলাচ ছলাচ শব্দে কেউ আছড়ে এসে পড়ছে। অদূরে জেটি ঘাটে ঝুড়ি ভর্তি মাছ নামছে ট্রলার থেকে, হই হই চিৎকার। তার বাইরে এ এক অন্য অনুভূতির জগৎ। মিনিট খানেকের জন্য তন্ময় হয়ে গিয়েছিলাম বোধহয়। হঠাৎ দেখি আমার সামান্য দূরে সেই চাতালের উপর বসে মাঝ বয়সী এক বাউন্ডুলে গোছের মানুষ, হালকা চেহারা, আধ ময়লা ধুতির উপর একটা বিঢপ শার্ট, নাকের নিচে বেশ ভারী এক জোড়া কাঁচা পাকা গোফ। আমাকে তাকাতে দেখে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমরা দু চারজন বিকেলে খানিক বসি ওখানে, বাকিরা আজ দেখছি আসেননি এখনো। তা আপনি বাস ফেল করেছেন বুঝি? বুঝতে বাকি রইল না জায়গাটা বিকেলে এদের কয়েকজনের আড্ডার আসর, অজান্তে অনধিকার প্রবেশ করে ফেলেছি। তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি, গিয়েছিলাম সীতারামপুর, একটুর জন্য বাসটা ফেল হয়ে গেল। আমাকে ব্যস্ত হয়ে উঠতে দেখে উনি বললেন, তাতে আর কি হয়েছে বসুন না, কেউ যখন এখনো আসেননি তখন আপনার সঙ্গে গল্প করা যাক খানিক। কথাবার্তা সামান্য অসংলগ্ন হলেও ভদ্রলোক কিন্তু জমিয়ে ফেললেন বেশ। নাম বললেন অভয় চক্রবর্তী, কাছেই এক স্কুলে মাস্টারি করেন। কথায় কথায় বললেন, সীতারামপুর একবার আমিও গেছি, কাছারি বাড়িতে ছিলাম, ম্যানেজার নিতাই তালুকদার মানুষটা বড় চমৎকার। কাজের প্রয়োজনে আমিও গিয়েছিলাম ওই নিতাই তালুকদারের কাছেই, রাতে কাছারি বাড়িতেই ছিলাম। বললাম সে কথা শুনে উনি বললেন, ওই কাছারি বাড়ির কাছে ডাক সাইটে মাঝি আছে একজন জগন্নাথ সর্দার, তার নৌকো ওই সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম একবার, তারপর সে এক ব্যাপারই হয়েছিল মশাই। হাতে সময় প্রচুর, এসব বাদা অঞ্চলে গল্প মানেই বাঘ নয়তো ডাকাতির রোমহর্ষক কাহিনী। গত রাত্রিরে নিতাই তালুকদারের কাছে শুনেছি গোটা কয়েক, মন্দ লাগেনি। নতুন আরো একটা গল্পের গন্ধে তাই নড়ে চড়ে বসলাম। ততক্ষণে উনি বলতে শুরু করেছেন, সে বছর দুই আগের কথা, রায়দিঘিতে মাস্টারি করলেও বাদার ওদিকে যাওয়া হয়ে ওঠেনি কখনো। সেবার স্কুলের কয়েকজন হঠাৎ ঠিক করল যে বেড়াতে যাবে বাদার দিকে, আমাকেও সঙ্গে জুটিয়ে নিল, জুটে গেল আশপাশের দু তিনটি স্কুলের আরো কয়েকজন। এই রায়দিঘির ঘাট থেকে বড় একটা ভটভটি নৌকায় রওনা হয়েছিলাম ঠিক পূর্ণিমার পরের দিন। দিন চারেকের ট্যুর, চাঁদনি রাতে জল আর জঙ্গল দেখার সুযোগ যাতে ভালো করে মেলে তাই বাঁচা হয়েছিল সময়টা। কিন্তু এ দুনিয়ার সবকিছু ঠিক মতো কবে আর হয়েছে বলুন, তাই গোলমাল হয়ে গেল একেবারে গোড়াতে। বিকেলে ভগতপুর কুমির প্রকল্প দেখে রাতটা কাটানো হল সীতারামপুরের কাছে। পরদিন সকাল সকাল ছেড়ে দেওয়া হল নৌকো। ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়লাম আমরা বিশাল ঠাকুরান নদীতে। কি বলবো, নদী তো নয় যেন সমুদ্র। চারপাশে দিগন্ত বিস্তৃত, শুধু জল আর জল। চারপাশে তাকিয়ে কোথাও কুলের খোঁজ মেলে না, আর সে কি ঢেউ, ব্যাপারটা বুঝেছিলাম পরে। সুবিশাল ঠাকুরান নদীতে ঢেউয়ের তেজ এমনিতেই ভয়ঙ্কর, তারপর তখন সবে জোয়া শুরু হয়েছে, ঢেউয়ের তেজ আরো বেশি। বিশাল বিশাল ঢেউ আছড়ে এসে পড়ছে ভটভটির গায়ে। অত বড় নৌকা প্রায় মোচার খোলার মতো ঠেলে উঠছে উপরে, তারপর নাগরদোলার মতো মুহূর্তে নেমে আসছে গোত্তা খেয়ে। সে এক ভয়ঙ্কর অবস্থা মশাই, দেখতে না দেখতে হাউ মাউ শুরু হয়ে গেল সারা নৌকা জুড়ে। আনন্দ করতে এসে এভাবে প্রাণের ঝুঁকি নিতে কে রাজি হয় বলুন তো? কয়েকজন তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিল, এক্ষুনি ফিরে যাবে সবাই। বাঘ বা বাদার জঙ্গল কোনটাই দেখার দরকার আর নেই, স্বাদ মিটে গেছে। সুতরাং ঘোরানো হল নৌকার মুখ, ভটভটি ফিরে চলল ফের রায়দিঘির দিকে। ব্যাপারটা আমার কিন্তু ঠিক মনোপুত হল না, বেড়াতে বেরিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অবস্থাটা হয়তো কিছু বিপজ্জনক, কিন্তু এই বিপদ মাথায় করে তো বেঁচে রয়েছে হাজার হাজার মানুষ। তবু হয়তো মেনে নিতাম, কিন্তু সাহস যোগালেন রমেন বাবু। ভদ্রলোকের বয়স কম, নতুন যোগ দিয়েছেন আমাদের স্কুলে। গোড়ায় বোঝাবার চেষ্টা করলেন সবাইকে, কিন্তু তাতে যখন কোনো কাজ হল না তখন বললেন তাকে সীতারামপুরে নামিয়ে দেওয়া হোক, ব্যবস্থাপত্র করে তিনি একাই যাবেন। তাই হল, রমেনবাবুকে নামিয়ে দেওয়া হল সীতারামপুরের ঘাটে। নেমে পড়লাম আমিও, অজানা অচেনা জায়গা, কিন্তু কাজের মানুষ রমেনবাবু মুশকিল আসান করে ফেললেন কিছুক্ষণের মধ্যেই। ঘাটেই আলাপ হয়ে গেল কাছারি বাড়ির নিতাই তালুকদারের সঙ্গে। খাস কলকাতার মানুষ, চাকরির দায়ে পড়ে আছেন এই পাণ্ডববর্জিত স্থানে, প্রায় জোর করেই ধরে নিয়ে গেলেন তার ওখানে। গল্প হল অনেক, ভেরির টাটকা মাছ দিয়ে ভুরি ভোজ। বললেন,
সুন্দরবন বেড়াতে যাবেন সেরকম ভাবনা কি? জগন্নাথ সর্দারকে খবর পাঠাচ্ছি, আমার অভিজ্ঞ মাঝি এ তল্লাটার দ্বিতীয়টি পাবেন না আপনি। বাদার বোন ও নখদর্পণে নিজের নৌকো রয়েছে, যে কদিন ইচ্ছে হয় নিশ্চিন্তে ঘুরুন।
খবর পেয়ে মাঝি জগন্নাথ সর্দার এসে হাজির হল খানিক বাদেই। মাঝবয়সী মানুষ, ছিপছিপে পাকানো শরীর, কিন্তু ওর নৌকা দেখে ভরসা হল না বিশেষ। ভটভটি নয়, মামুলি দাঁড়ে টানা নৌকা, এতে কত আর ঘোরা যাবে? আশঙ্কায় বলেই ফেললাম সে কথা, ব্যাপারটা জগন্নাথ সর্দারকে যে এতটা আঘাত করবে ভাবিনি। প্রায় দপ করে জ্বলে উঠল তার চোখ দুটো। বলল,
ভটভটিতে কদিনের জন্য বেরোতে বেরিয়েছিলেন বাবু?
দিন চারেকের জন্য বেরিয়েছিলাম, বললাম সে কথা। লোকটা বলল,
ওই চার দিনই আমাকে সময় দেবেন, কথা দিচ্ছি বাদার এদিকটা গুলে খাওয়াবো আপনাদেরকে, ঘুরিয়ে নিয়ে আসবো ভূতের চর পর্যন্ত একেবারে।
নিতাইবাবু পাশেই ছিলেন, বললেন,
জগন্নাথকে খেপাবেন না মাস্টার মশাই, ওর পক্ষে সবই সম্ভব। তাছাড়া ব্যাপারটা কি জানেন, ভটভটিতে কিছুটা তাড়াতাড়ি হয় ঠিকই, তবে মাঝি যদি পাকা হয়, বাদার জোয়ার ভাটার হিসেবটা যদি ঠিকমতো বোঝে, তবে দাঁড়ে টানা নৌকো কিছু কম যায় না, দিন দুই ঘুরেলি বুঝবেন। তবে একটা কথা, ভূতের চরের ওদিকে না যাওয়াটাই কিন্তু ভালো।
ভূতের চর, অদ্ভুত নামটা গোড়ায় জগন্নাথের মুখে শুনেও তেমন কৌতূহল হয়নি, কিন্তু এবার হল। বললাম, কেন বলুন তো? প্রত্যুত্তরে ভদ্রলোক পাশে জগন্নাথের উপর একটু চোখ বুলিয়ে নিয়ে বললেন,
সে অনেক কথা মাস্টার মশাই, জগন্নাথেরই জগন্নাথে ভালো জানি, তবে এটুকু বলতে পারি জায়গাটা অনেক দূরে আর বেশ নির্জন বটে, ডাকাতের ভয় রয়েছে যথেষ্ট।
এর বেশি নিতাইবাবু তখন আর কিছু বলেননি, আমরাও আর জিজ্ঞাসা করিনি কিছু। সেই রাত্রিতেই হাট বাজার সব সেরে পরদিন ভোরেই বেরিয়ে পড়লাম নৌকায় সওয়ার আমরা দুজন। এছাড়া জগন্নাথ নিজে আর ওরই সমবয়সী একজন দাড়ি নরেন মণ্ডল। নদীতে তখন ভাটার টান, তার উপর বাতাস অনুকূলে দেখে পাল তুলে দিল জগন্নাথ। দাঁড় ছাড়াই প্রায় তীর বেগে ছুটল নৌকা, ঘণ্টা দুকের মধ্যে এসে পড়ল সেই ঠাকুরান নদীতে। নৌকার পেছনে পাকা হাতে হাল ধরে আছে জগন্নাথ। কুল কিনারাহীন সেই জলরাশির মাঝে আমাদের নৌকা কোনা কোনি পাড়ি দিতে লাগল। ঢেউয়ের তেজ আজ কিছু কম, তবু তাতেই আমাদের সেই ছোট নৌকা থেকে থেকেই প্রায় খোলায় খই ভাজার মতো লাফালাফি করছিল। অবিরাম ছলাৎ ছলাৎ করে নৌকায় লাফিয়ে উঠছিল জল, ছেঁচে ফেলা হচ্ছিল তৎক্ষণাৎ। আমাদের বুকের ভেতর অবশ্য আশঙ্কার চাইতে রোমাঞ্চের ছোঁয়া ছিল বেশি। একে তো এই অভিজ্ঞতা বারবার আসে না, তার উপর নৌকার পেছনে বসে পাকা হাতে জগন্নাথ মাঝি যেভাবে নিশ্চিন্তে হাল সামলাচ্ছিল তাতে মানুষটার উপর যে ভরসা করা যায় সেটা ততক্ষণে বুঝে ফেলেছি। ওরই ভেতর লোকটা আমাদের সঙ্গে নানা গল্পও করে যাচ্ছিল সমানে। ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে পাল। দাড়ি নরেন মণ্ডলের দু হাতে একজোড়া দাঁড় চলছে সমানে। সুযোগ পেতে ভূতের চরের প্রসঙ্গটা তুলে ফেললাম। আমার মনের ভাব আজ করে জগন্নাথ বলল,
ম্যানেজার বাবুর কাছে তো শুনেছেন কিছু, তবে সেটা কিন্তু সব নয়। ভূতের চরের বদনাম অন্য কারণে। বাদায় যাদের নিয়মিত যাওয়া আসা রয়েছে তাদের অনেকেই ওখানে অনেক কিছু দেখছে, ভূত প্রেত নানা অপদেবতা এই সব।
রমেনবাবু এক মনে শুনছিলেন, প্রায় লুফে নিয়ে বললেন,
তার একটা আপটা শোনাও দেখি জগন্নাথ। নৌকায় এমন চমৎকার নাগরদোলার দোল খেতে খেতে ব্যাপারটা মন্দ লাগবে না বোধ হয়।
রমেনবাবুর কথা জগন্নাথের পছন্দ হল না তেমন।
যাই বলুন বাবু, আমাদের এই বাদার মানুষের কাছে ব্যাপারটা তো সহজ নয়, শুনতে চাইছেন যখন বলছি একটা।
সে যা বলল গল্পটা এমন। সেবার মৌসুমে সাত জেলিয়া জনা কয়েক মানুষ বেরিয়েছিল গোলপাতা কাটতে, কতকটা চারা নারকেলের মতো দেখতে। পাতায় ঘরের ছাউনি ভালো হয় তাই কদর আছে খুব। তা ভালো গোলঝাড়ের খোঁজে ঘুরতে ঘুরতে ওরা একসময় এসে হাজির হল ভূতের চরে, নদীর ধারেই বড় বড় গোলপাতার জঙ্গল। প্রথম দুদিন কিছু ঘটল না, তৃতীয় দিন বনের একটু ভিতরে ঢুকে পড়ল ওরা। জোর কদমে পাতা কাটার কাজ করছে। একদল অল্প বয়সী ছোকরা স্বাদ হল তারিফল খাওয়ার। তারিফল শুনে ঘাবড়ে যাবেন না, ওটা গোলপাতার ফল, দেখতে ছোট নারকেলের মুচির মতো, নারকেলের মতোই কাঁদি হয়। বড় বড় গোটা কয়েক কাঁদি কেটে নামিয়ে পাশে একটু পরিষ্কার জায়গায় বসে সেগুলোর সদগতি করতে সবাই বসল। নারকেলের মুচির মতো ছোট ফল, ধারালো দায়ের কোপে মাঝ বরাবর ফিরে শ্বাসটা বার করা হয়, তাই সময় লাগে একটু। ওরা দু চারটে করে ফল সবে খেয়েছে, দেখে অদূরে গরান গাছের ডালে বসে এক বাদুর জুর জুর করে তাকিয়ে আছে ওদের দিকে। বাদার বাদর গাছের ফল পাতা খেয়েই বেঁচে থাকে, তারই ফলও বড় প্রিয় ওদের। কিন্তু দুর্ভাগ্য, শক্ত মুচি ফাটিয়ে ভেতরে শ্বাস খাওয়া ওদের সাধ্যের বাইরে। কাউকে তাই তারি ফল কেটে খেতে দেখলেই এসে ভিড় জমায় কাছে। বাদার মানুষের বড় বন্ধু এই বাদুরের পাল, গাছের ডালে বসে নজর রাখে চারপাশে। এদিকে বাদরকে তাই একটু প্রশ্রয় দেয় সবাই। এক্ষেত্রে ব্যতিক্রম হল না, একজন একটা শ্বাসের টুকরো ছুঁড়ে দিল বানরটার দিকে। দিব্যি হাত বাড়িয়ে সেটা লুফে নিল প্রাণীটি, নিমিষে সেটা পেটে চালান করে দিয়ে ফের হাপুস নয়নে তাকিয়ে রইল ওদের পানে। এরপর খাওয়ার ফাঁকে একটা দুটো করে শ্বাস ছুঁড়ে দেওয়া হতে থাকল বানরটাকে। খানিক এভাবে চলার পর ওদের খেয়াল হল ব্যাপারটা কি কাণ্ড, ওইটুকু এক প্রাণী যে খেয়েই চলেছে সমানে, এমনটা তো দেখা যায় না বিশেষ। অল্প কয়েকটা খেয়েই সাধারণত সরে পড়ে, নয়তো পাশেই পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। এ যে সমানে খেয়ে চলেছে, এভাবে গোটা পাঁচে কাঁদি যখন বাদরটার পেটে চলে গেছে, তখন হুশ হল একজনের। কি সর্বনাশ, এ তো বাদর নয় অন্য কিছু। সঙ্গীদের কাছে কিছু না ভেঙে সে ইশারায় সরে পড়তে বলল সবাইকে। ব্যাপারটা বুঝতে তখন আর বাকি নেই কারোর, যে যার দা হাতে উঠে পালাতে যাবে। অন্তত হাত পনেরো লম্বা বিশাল একটা রোমশ হাত সামনে এসে পথ আগলে দাঁড়াল। গাছের ডালে বসে সেই বাদরটাই ওই বিপুল আকারের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর কি সর্বনাশ, বাদরের সেই ধরের উপর মস্ত এক মানুষের মাথা, মূলর মতো একরাশ দাঁত বার করে হাসছে। এরপর জগন্নাথের জমাট গল্পটা আর শেষ হতে পারল না। বিশাল ঠাকুরান নদীতে উল্টো দিক থেকে জোয়ারের টান শুরু হয়ে গেল হঠাৎ। মস্ত ঢেউয়ের মাথায় মোচার খোলার মতো লাফিয়ে উঠল নৌকা। শক্ত হাতে নৌকা সামলাতে ব্যস্ত হয়ে পড়ল জগন্নাথ। গল্পের মধ্যে খেয়াল ছিল না এতক্ষণ। তাকিয়ে দেখি সে বিশাল জলরাশির ওপারে বহু দূরে হালকা একটা ডাঙার রেখা সবে দেখা যাচ্ছে। ঠাকুরের নদীতে পড়ার প্রায় ঘণ্টা দুয়েকের উপর চলা হয়েছে। ওপারে ডাঙা আর কতদূর জিজ্ঞাসা করতে জগন্নাথ জানালো আরো প্রায় ঘণ্টা তিনেক। লাগলো অবশ্য আরো বেশি। সন্ধ্যের মুখে নৌকা এসে পৌঁছালো ওপারে শেয়ালফেলি জঙ্গলের কাছে এক ফোরন খালের ভেতর। দুধারে ঝিমঝিম করছে জঙ্গল। বড় নদীতে তবু মাঝে মধ্যে দু একটা নৌকো নজরে পড়ছে। এখানে এই সন্ধ্যায় জনমানুষের চিহ্নমাত্র নেই কোথাও। বাদারবন যে কি জিনিস প্রথম রাত্রিতেই টের পেলাম। বেশ নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েছিলাম দুজন। জগন্নাথের ডাকে ভেঙে গেল হঠাৎ ঘুম। কানের কাছে মুখ নিয়ে চাপা গলা ডাকছে আমাদের। আমরা জেগে উঠতেই ফিসফিস করে বলল,
সাবধান বাবুরা, ডাকাতের নৌকা মনে হচ্ছে, তবে ঘাবড়ে যাবেন না, কাছে এলেই হাঁক দেব। আপনারা শুধু তাল দিয়ে যাবেন, বলবেন বন দপ্তরের বাবু টহলে বেরিয়েছেন, বাকিটুকু আমি সামলে নেব, হুশিয়ার।
বলেই প্রায় হুড়মুড় করে ছুঁয়ের ভেতর থেকে বেরিয়ে গেল জগন্নাথ। ঘাবড়ে গেলেও ওরই ভেতর দ্রুত তৈরি হয়ে নিলাম যথাসম্ভব। ভেতর থেকে তাকিয়ে দেখি জ্যোৎস্নায় আলোয় অদূরে লম্বা মতো একটা নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই প্রায় বাঘের মতো গলায় গর্জে উঠল জগন্নাথ,
কাদের নৌকো যায়? এই রাত্রিরে কেন তোমরা এখানে?
নৌকোটা ততক্ষণে প্রায় আমাদের গায়ের কাছে এসে পড়েছে। ওদিক থেকে খড়খড়ে গলায় উত্তর এলো,
কিন্তু তোমরা কারা, কোন গায়ের?
কোন গায়ের নই গো, বন দপ্তরের বাবুরা রয়েছেন ভেতরে, তাহলে বেরিয়েছেন, কিন্তু তোমাদের জবাব পাইনি এখনো।
ও তরফে কোন সারা শব্দ নেই, চুপচাপ। এই সময় জবর খেল দেখালেন রমেন বাবু। ভদ্রলোকের বুকে পাটা আছে বটে, লুঙ্গির উপর ধপধপে শার্টটা চাপিয়ে হঠাৎ গটমট করে বাইরে বের হয়ে বললেন,
কে রে, কুমির মানির তুমি যদি নাকি, এত রাতে নৌকা বেয়ে চলেছিস কোথায়?
উত্তরে ছুঁয়ের ভেতর থেকে হাত কচলাতে কচলাতে একজন বেরিয়ে এল। লম্বা চওড়া মজবুত শরীর, থুতনির নিচে খানিকটা ছাগল দাড়ি।
আগে না কর্তা, আমি মোল্লা খালির রামজান, ব্যারজাল পেতে সুতি খেড়ে মাছ ধরতে বেরিয়েছি।
তা পাশ আছে তো নাকি বেপাশে বেরিয়েছিস?
আছে কর্তা।
ঠিক আছে যা।
প্রায় সঙ্গে সঙ্গে দুজোড়া দাঁড়ের টানে বেরিয়ে গেল নৌকাটি। রায় দেখির স্কুলে মাস্টারি করি, আমাদের অনেক খবরই কানে আসে। কুমির মারি তমিজুদ্দি ডাকাতের নাম শুনেছি বার কয়েক। বড় চমৎকার ভাবে সেটা কাজে লাগিয়ে দিয়েছেন রমেন বাবু। শুধু আমিই নই, খোদ জগন্নাথও হা করে তাকিয়েছিলেন এতক্ষণ। রমেন বাবু এভাবে একাই ব্যাপারটা সামলাবে ভাবতেই পারেনি সে। শেষ সাথে ভাটার টান শুরু হতেই ছেড়ে দেওয়া হল নৌকা। সারাদিন হরেক নদী আর খাল পাড়ি দিয়ে বিকালের দিকে এসে পৌঁছালাম ছাইমারির কাছে। জঙ্গল এদিকে আরো গভীর, আরো নির্জন, তবে এই একদিনের সাহস অনেকটাই বেড়ে গেছে আমাদের। প্রচুর হরিণ একসাথে ছুটে বেড়াচ্ছে, হা করে তাকিয়ে আছি। হঠাৎ সতর্ক হয়ে উঠল প্রাণীগুলো, মুহূর্তে মুখ তুলে ছুটে পালিয়ে গেল জঙ্গলের ভিতরে। প্রায় সঙ্গে সঙ্গে অদূরে একটা ঝোপ নড়ে উঠল সামান্য। ব্যাপারটা কি বোঝার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। গাছপালা ঠেলে বেরিয়ে এল একটা মাঝবয়সী মানুষ, ছোট খাটো শরীর, হাঁটুর উপর ভাঁজ করে পড়া একটা লুঙ্গি, খালি গা, মাথার উপর একটা গামছা শুধু ঘুমটার মতো জড়ানো, মুখ ভর্তি কদিনের না কামানো দাড়ি, হাতে ছোট একটা হেতালের লাঠি। এই ভয়ানক অরণ্যের ভেতর লোকটা হঠাৎ কোত্থেকে এলো যখন ভাবছি, ততক্ষণে লোকটা কাছে এগিয়ে এসেছে আরো, হাত তুলে বলল,
আমি বড়খালির গণেশঢালি, বড্ড বিপদে পড়েছি বাবু, বাঁচান।
বিশ্বার ঘোর তখনও কাটেনি, হা করে তাকিয়ে আছি দুজন। ওদিক থেকে জগন্নাথ বলল,
ব্যাপার কি বলতো? সে অনেক কথা মাঝিদা, কদিন আগে দুজন বেরিয়েছিলাম চেরাই হরিণ শিকার করতে, কপাল মন্দ, পড়েছিলাম পিটল বোটের খপ্পরে, শেষে নৌকো ফেলে জঙ্গলেই গা ঢাকা দিতে হল, পিটলের বাবুরে তুলে নিয়ে গেল নৌকা। দিন তিনেক জঙ্গলে আটকে থেকেও যখন কোন নৌকার খোঁজ মিলল না, তখন সাঁতরের নদী পার হতে গিয়েছিল। চোখের সামনে সঙ্গীকে টেনে নিয়ে গেল কুমির, সেই থেকে আটকে আছে এখানে বাবু। কদিন গোটা কয়েক কেওড়া ফল ছাড়া পেটে আর কিছুই পড়েনি।
জগন্নাথ বলল,
আমরা কিন্তু বাবু ভূতের চড়ার দিকে যাচ্ছি, আমাদের ফিরতে দিন কয়েক কিন্তু আরো লাগবে।
লোকটা শশব্যস্ত হয়ে বলল,
তা লাগুক মাঝিদা।
লোকটাকে নৌকায় তুলে নেওয়া হল। এরপর রাত তখন গোটা আষ্টেক, জোয়ার শুরু হয়ে গেল। আগন্তুক গণেশ ঢালের ইচ্ছে ছিল আরো খানিক এগিয়ে যাওয়ার, কিন্তু জগন্নাথ রাজি হল না। একটেকের মুখে ফোরন খালের ভেতর রাতের মতো নোংর করতে চাইল, জায়গাটাও পরিচিত। জ্যোৎস্নার আলোয় আজও ভেসে যাচ্ছে চারপাশ, কলকল করে স্রোত বইছে ফোরন খালে। রাতের রান্নার তোরজো শুরু হল একটু বাদেই, সন্ধ্যে রাত্রিরে হালকা হিমেল ভাব। এমন সময় দূরে দেখি একটা নৌকো আসছে আমাদের দিকে। পরিষ্কার চাঁদের আলোয় দূর থেকে হলেও চিনতে ভুল হল না, কি সর্বনাশ গত রাত্রিরে সেই ডাকাতের নৌকোটা! বুঝতে বাকি রইল না, যে কোনো ভাবেই হোক আমাদের ফাঁকিটা ধরে ফেলেছে ওরা, আর সেই থেকে আড়ালে পিছু নিয়েছে, সারাদিন টেকটিও পায়নি। ততক্ষণে জগন্নাথের চোখে পড়েছে ব্যাপারটা, দাঁড়িয়েছে বাইরে এসে, হতাশ হয়ে বলল,
আর রেহাই নেই বাবুরা, কপালটা খারাপই দেখছি এবার।
দেখতে দেখতে সেই নৌকা এসে থামল আমাদের পাশে। গটমট করে ভেতর থেকে বেরিয়ে এলো সেই দাড়িওয়ালা লোকটা, হাতে বন্দুক, পাশে আরো দুজন।
কই গো পিটেল বোটের বাবুরা, চাঁদ বোতন দেখাও দিনি এবার।
জগন্নাথ বলল,
যা আছে বের করে দিচ্ছি, অযথা হেনস্থা করো না বাবু।
খ্যাঁক খ্যাঁক করে হাসলো লোকটা।
কে আর বলতে, সারাদিন যা ভোগানটা ভুগেছ, তাইলে দেখছিস কি আজ ঘর, দুই বাবুর একটারে বেঁধে আনবিনি, জামিনদারের ব্যবস্থাটা হোক আগে, তারপর কি মেলে দেখি।
শুরু পা থেকে মাথা পর্যন্ত সেই দৌড়ছিল, কি ভয়ঙ্কর কথা, আমাদের কাউকে আটকে রেখে মোটা টাকা আদায় করতে চায় এরা। শখ করে বেড়াতে এসে কি বিপদে পড়ে গেলাম। ইতিমধ্যে আজগর নামে লোকটা লাফিয়ে পড়েছে আমাদের নৌকায়, অজান্তেই ঈশ্বরনাম জপতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপারটা ঘটল সেই সময়, আগন্তুক গণেশ ঝালি বসেছিল নৌকার পেছনের দিকে, কখন যে সে পায়ে পায়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি কেউ। মাথার উপর সে একই রকমের গামছার ঘোমটা। আজগর আরেক পায়ে এগিয়ে আসতে এসে বলল,
কে রে তোমরা?
পরিত্রাহী চিৎকারে আজগরই নয়, ওদের নৌকার সবকটি প্রাণী ঝাঁপিয়ে পড়ল জলে। প্রবল স্রোতে কে যে কোথায় ছিটকে গেল খোঁজ মিলল না কোনো, শুধু বার দুয়েক বাঁচাও বাঁচাও আর্তচিৎকারে বোঝা গেল কুমিরের শিকার হল কেউ। দাড়ি মাঝিবিহীন ডাকাতের নৌকাটা ততক্ষণে স্রোতের টানে ভেসে গেছে অনেক দূরে। অকস্মাৎ এই ব্যাপারে সবাই যখন হতভম্ব, তখন কাঁচুমাচু মুখে ঘাড় ফেরালো গণেশ। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ অপ্রস্তুত। খানিক হা করে তাকিয়ে থেকে জগন্নাথ বলল,
ব্যাপারটা কি হলো বাপু, তুমি মন্ত্রতন্ত্র যাও নাকি?
একগাল হাসল লোকটা,
কিছু বলেন মাঝিদা, ব্যাপারটা তো আমিও বুঝলাম না তেমন, তা যাকে ভালোই হলো একরকম, কি বলেন? তা আমি বলি কি, এই যখন ব্যাপার, এখানে দেরি না করে রওনা হয়ে পড়াই ভালো।
পরামর্শটা যুক্তিসঙ্গত। জগন্নাথ বলল,
তা ঠিক, তবে জোয়ার ঠেলে এত রাতে দাঁড় টানা যে বড় শক্ত হবে রে বাপু।
সে ভাববেন না, আমি যখন আছি চালিয়ে নিতে পারবো, এই দাঁড় টানাই তো কাজ ছিল আমার।
দেরি না করে এরপর নৌকা ছেড়ে দেওয়া হলো একটু পরেই। প্রবল জোয়ারের টান ভেঙে নৌকা ছুটল আরো দক্ষিণে। রান্নার কাজ মুলতবি রইল সাময়িক, তিনজনই নৌকা টানার কাজে ব্যস্ত। জগন্নাথ হাল ধরে রয়েছে। একসময় দুজন ছয়ের উপর থেকে নেমে এলাম নিচে, তারপর কখন ঝিমুনির মতো এসে গিয়েছে, ঘুমিয়ে পড়েছি খেয়াল নিয়ে একেবারে। ঘুম যখন ভাঙল তখন অনেক রাত, জোয়ার শেষ হয়নি, তবু সেই জোয়ার ভেঙে নৌকা ছুটছে প্রায় তীর বেগে। মামুলি দাঁড়ে ঠানা নৌকা জোয়ার ঠেলে এত জোরে ছোটার কথা নয়। তাড়াতাড়ি সামনের দিকে তাকালাম, আগা নৌকায় বসে দাঁড় টানছিল নরেন, কেউ নেই সেখানে। চারপাশে চোখ ঘোরালাম একবার, না দুজনের কেউ নেই কোথাও, শুধু গণেশ ঢালি দাঁড় টেনে চলছে নিঃশব্দে। মাথার উপর গামছা সেই ঘুমটাটাও তেমনই রয়েছে। ততক্ষণে রমেনবাবু উঠে বসেছেন, বললেন,
জগন্নাথদের দেখছি না যে গণেশ, গেল কোথায় ওরা?
কি জানি কোন চলে গেছে দুজন,
দাঁড় টানতে টানতেই বলল গণেশ।
ভূতের চর কিন্তু আমরা এসে গেছি বাবুরা, আপনাদের দেখার এত ইচ্ছে, চলেন ঘুরে আসি।
বলতে বলতে হঠাৎ ঘাড় ফিরালো সে, পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল মুহূর্তে। গামছার ঘোমটার ভেতর গণেশের মুখের রক্ত মাংসের চিহ্ন মাত্র নেই কোথাও। ঝকঝকে একরাশ দাঁত বার করা একটা নরকঙ্কাল। পোপো করে অদূরে কলকাতা যাওয়ার বাসটার হর্ন দিয়ে উঠল ওই সময়। একেবারে গল্পের ক্লাইম্যাক্সে এসে ছন্দপতন যাকে বলে, ভদ্রলোক বললেন,
ওই যা, আপনার কলকাতার বাসের ছাড়ার সময় হয়ে গেল দেখছি।
কলকাতা যাওয়ার শেষ বাস, দেরি করবার উপায় নেই আর। দারুণ গল্পটার শেষটুকু তাই শোনা হল না, ছুটলাম বাস ধরতে। মাস তিনেক পরের কথা, অফিসের কাজে সীতারামপুরে নিতাইবাবুর কাছে গেছি আবার। কথায় কথায় অভয় চক্রবর্তীর কথা তুলতেই ভদ্রলোক চমকে উঠলেন একটু।
কেন, চেনেন নাকি ওনাকে?
আগে হ্যাঁ, রায়দিঘির ঘাটে পরিচয় হয়েছিল একবার, স্কুল মাস্টার।
ও, সে এক ব্যাপার মশাই, বছর দুই আগে আমারই ঠিক করে দেওয়া নৌকার মাঝি নিয়ে সুন্দরবনে ওরা বেড়াতে গিয়েছিল। ঠিক তিন দিনের মাথায় সকালে সেই নৌকার খোঁজ মিলল ওই রায়দিঘির ঘাটে। ভেতরে সমানে বিড়বিড় করছে দুজন, চিনতে পারছে না কাউকেই, রীতিমতো পাগলামির লক্ষণ। মাঝিরাও নিখোঁজ, সারা রায়দিঘিতে সে এক হুলু স্থূল কাণ্ড। তাতে খবর পেয়েছি ইদানিং নাকি কিছু সুস্থ হয়েছে ওরা।
আর মাঝি দুজন? ভেতরের উত্তেজনা দমন করে কোনো মতে বললাম আমি।
সে তো আরো রহস্যজনক ব্যাপার মশাই, এর দিন কয়েক পরে গ্রামের এক জেলেদের নৌকায় ফিরে এলো দুই মাঝি, জগন্নাথ আর নরেন। ভাটির এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, বদ্ধ উন্মাদ।
এতক্ষণ ধরে শুনলেন গল্প ভূতের চর শিশির বিশ্বাসের লেখা, আর পড়ে শোনালো সেতু। আর আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর সময় হয়ে গেছে আমাদের মূল গল্পে যাবার, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। খুব চমৎকার একটি গল্প, আসুন তাহলে শুরু করি। দেরি না করে গল্পের প্রথম অংশ শুনে ফেলি, তারপরে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্বে যাবার আগে আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। উঠে মক্তবের দিকে পা বাড়ালেন মফি হুজুর। আজ খুব অন্যরকম একটা দিন, বিশেষ একটা দিন। এই দিন ভোর হওয়ার আগে এই মক্তবে পৌঁছে যেতে হয় তাকে। বিশেষ কিছু নিয়ম আছে এই দিনের, প্রতি বছর দুইবার আসে দিনটা, প্রতিবারই সব নিয়মকানুন মেনে চলেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। ঘড়িতে বাজে রাত 4:15, বাড়ি থেকে মক্তব মিনিট পাঁচেকের হাঁটা রাস্তা, এত আগে না গেলেও চলে। কিন্তু মফি হুজুর এর আগেই বের হন, পাছে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যায়। ভোরের দিকটায় শয়তান বড্ড বেশি জ্বালাতন করে, মানুষ যাতে সকালে উঠে ধর্মকর্ম করতে না পারে সেজন্য উঠে পড়ে লাগে। মসজিদের কাছাকাছি আসতেই দুই চারজন মানুষকে চোখে পড়ে মফি হুজুরের।
কি ভাই সব ভালো আছেন? আজকা কয়জন আইছেন?
৬ জন।
আচ্ছা, তাইলে শুরু করি আজকা।
যেটার উপরে তোর বাপ কেন জানি নিল, জিজ্ঞেস করতো।
ও বাবা, বাবা, ও মা, নাই তো এখন, আজ ওই খাতা জমা দেওয়া লাগতো তো, টিচারে সিগনেচার করব।
দাঁড়া আমি দেখতাছি। ও রুমকির বাপ, তোমার মেয়ের খাতাটা জানি ফিলাস? ওই খাতাটা মেয়ে চাচ্ছে, দাও দেখিনি।
ও খাতা হবে না।
কেন, খাতার কি হয়েছে?
রুমকিরে আজ পাত্র দেখতে আসবো, বাসায় বসে থাকতে বল, আজ খাতাও নাই স্কুলও নাই, আজকে ছুটি।
ও মা, মেয়ের যে স্কুলে কাজ আছে, ওই খাতা জমা দিতে হবে।
লাগবো না, আজ পাত্র পছন্দ করলে খাতা দিয়ে কি করবি? বিয়ের পরে দামার ঘরে গিয়েও পড়বে নাকি?
আমার মায়ের বিয়া দিবা কেন, ও পড়তেছে না।
জাগা, কথা বলিস না, গিয়া তোর মায়ের সাজা।
আপনার কাজটা ঠিক হইল না মিয়া, বলে রাখলাম।
হঠাৎ করে টিচার্স কমন রুমের ভেতরে হাত থেকে পানির গ্লাস পড়ে যায় আনোয়ারুল ইসলামের। প্রায় ৬ বছর হয়ে গেল গ্রামের এই সহকারী স্কুলে জয়েন করেছেন তিনি, কখনো এমনটা হয়নি। মেঝে পানি আর কাঁচের টুকরোতে একাকার, সেটার দিকে তাকিয়ে অস্বস্তি লাগার কথা ছিল আনোয়ারুল ইসলামের। সাধারণত খুব টিপটপ থাকতে পছন্দ করেন তিনি, তার হাত থেকে এভাবে গ্লাস পড়ে গেল তাও আবার সব শিক্ষকের সামনে। রুমের সবাই এখন একভাবে তার দিকে তাকিয়ে আছে, তবু কেন যেন কোনো অনুভূতি হল না তার। কেবল একটা ব্যাপারে বুঝতে পারলেন তিনি, প্রচন্ড ভয় করছে তার, প্রচন্ড রকমের ভয়। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে তার ভয়, অবশ লাগছে শরীরটা, তবু সমস্ত শক্তি এক জায়গায় করে দাঁড়িয়ে রইলেন তিনি। প্রথম তাকে এসেছিল স্কুলের প্রিয় মালিক মিয়া, আর সাথে সাথে কি যেন একটা হয়ে গেল, এলিয়ে পড়লেন মালিক মিয়ার উপরে। সাথে সাথে ঘরের সব নীরবতা ভেঙে গেল, সবাই ছুটে এলো আনোয়ারুল ইসলামের দিকে। সবার মুখে একটাই প্রশ্ন, কি হয়েছে? কি যে হয়েছে সেটা ঠিক বলতে পারবেন না আনোয়ারুল ইসলাম। গ্লাসে পানি ভর্তি করে মুখের কাছে তুলে ধরতে চাচ্ছিলেন তিনি। হঠাৎ সে চিৎকার, অসম্ভব রকমের চিৎকার, ধারালো চিৎকার, মনে হলো হৃৎপিণ্ড আর মাথা যেন কেউ চিরে ভাগ করে দিল তার। সত্যি তো, কি হল, কেন হল, আর কেউ কি শুনেছে এমন চিৎকার? ঘরের ভেতরে চারপাশে তাকালেন আনোয়ারুল ইসলাম। না, সবাই তাকে নিয়েই ব্যস্ত, কারো মুখে কিছু শোনার কোনো চিহ্নই নেই। তাহলে কি মাথা খারাপ হয়ে গেল তার? বুঝতে পারলেন তিনি। সবাই মিলে একটা বেঞ্চে শুয়ে দিচ্ছেন তাকে, সবাই চিন্তায় পড়ে গিয়েছে, নিজের জন্য লজ্জা হতে লাগলো তার। আনোয়ারুল ইসলামের খুব অপ্রস্তুত বোধ হলো সবটা বুঝতে পেরে, উঠে বসতে চাইলেন তিনি। বলতে চাইলেন, এত দুশ্চিন্তার কিছু নেই, তিনি ঠিক আছেন। আর ঠিক সেই সময় আরেকটা তীক্ষ্ণ চিৎকার এসে কাঁপিয়ে দিয়ে গেল আনোয়ারুল ইসলামকে। এবার আর সইতে পারলেন না তার শরীর, চোখ বুঝে নেপিয়ে পড়লেন তিনি, অজ্ঞান হয়ে গেলেন আনোয়ারুল ইসলাম। ঘুমের ভেতরেও একটা নারী কণ্ঠ যেন বেজে গেল তার কানে, আনোয়ার,
রিতা।
জেল গেটের বাইরে পা রেখে একটু বেসামাল লাগলো সামাদের নিজেকে, মনে এতটা আনন্দ হল, পারলে সবাইকে ছুটি গিয়ে বলে সে নিজের আনন্দটা। কিন্তু সামনে সবাই যার যার কাজে ব্যস্ত, নিজের জন্য দু একজন এলেও হয়তো তাদেরকে নিজের খুশির ভাগ দিতে পারত সামাদ, কিন্তু ওর আছেই বাকি, এটুকু ভেবেই দমটা কেমন যেন আটকে গেল ওর। বাইরে কেউ নেই সামাদের, বাবা নেই, মা নেই, আত্মীয়রা নেই, ভালোবাসার কোনো মানুষ নেই, কার কাছে যাবে সামাদ? এর চাইতে জেলের ভেতরে বেশ ভালো ছিল সামাদ, দীর্ঘ ১৬ বছরের জেলবাস, পরিবারটাকে যেন জেলেই ছেড়ে দিয়ে এসেছে সে। পেছনে তাকিয়ে একটা ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলল সামাদ, ইচ্ছে করে ছুটে আবার গেটের ওপাশে চলে যায়, কিন্তু সেটা সম্ভব না। অথচ যখন ওর বদলে করিমের ফাঁসি হল আর মুক্তি দেওয়ার কথা বলা হল সামাদকে, তখন কি ভীষণ খুশি না হয়েছিল সে। মনে হয়েছিল অনেকদিন পর পৃথিবীটা আরেকটু বড় হবে, ঠিক আগের মতো। কিন্তু সত্যি কি সেটা হল? আরো কি একটু ছোট হয়ে গেল সামাদের চারপাশটা? রাস্তার পাশে একটা টঙের দোকানে বসলো সামাদ, এক গ্লাস পানি চাইল। হঠাৎ মনে হলো খুব পিপাসা লেগেছে ওর, সামনে পানির গ্লাসটা আছে বলে কি এমন মনে হলো নাকি? পানিটা মুখের কাছে তুললো সামাদ, পানিটা ঢেলেও দিল গলার ভেতরে, কিন্তু পিপাসা মিটল না। আরো এক গ্লাস পানি চাইল সে দোকানদারের কাছে, দুই তিন চার, ৮ নম্বর গ্লাসটা শেষ করে ৯ বারের মতন পানি চাইতে গেল যখন সামাদ, তখন হঠাৎ করে ভয় দেখতে পেল সে দোকানদারের চোখে, অমানসিক এক রকমের ভয়। এতক্ষণ বেশ বিরক্তি আর হেলাফেলা নিয়ে তাকাচ্ছিল দোকানদার সামাদের দিকে, হঠাৎ চাহনির এমন পরিবর্তনে অবাক হলো সামাদ।
ও ভাই, বাইরে যান।
কেন ভাই, বাইরে বসার জায়গা পাই না, একটু বসি।
না ভাই, আপনি বাইরে হন।
টাকা দিব ভাই, আপনি চিন্তা করেন না, আমি টাকা দিব।
আমার টাকা লাগবো না ভাই, আপনি যান, দয়া যান ভাই।
কিন্তু কেন রে ভাই, আমি তো কিছু করি নাই, আপনি আপনি খামাখা ভয় পেতেছেন কেন?
আপনি আপনার ছায়া ভাই।
কি হয়েছে, কি হয়েছে আমার ছায়ার?
আপনার ছায়া চলে গেছে ভাই, আমার সামনে দিয়ে গেছে ভাই, আপনারা ডরাইছি ভাই, আপনি দিন ভূত যাই হন না কেন আর এইখানে থাকেন না।
আমার ছায়া, সত্যি তো আমার ছায়া কই গেল ভাই?
জানি না ভাই, চলে গেছে ভাই, আমার চোখের সামনে থেকে গেছে ভাই। ওই দিক
চলে গেছে মানে কি? আমার মাথার উপরে এত রোদ, আমার ছায়া চলে গেল, ছায়া কেমনে চলে যায়? আচ্ছা আপনি ভয় পাবেন না, আমি বাইরে দিছি ভাই, আমি দোকান থেকে বাইরে দিছি।
অবশ্য তখন আর বেরোবার মতো অবস্থা ছিল না তার। দোকানদার আর তার কথাবার্তা শুনে মানুষ জড় হয়ে গিয়েছিল আমাদের চারপাশে। চারপাশে এত মানুষ তাকে দেখছে, অথচ একটু আগেও কোনো মানুষকে খুঁজে পাচ্ছিল না সে। আগ্রহে জনতা সামাকে চিড়িয়াখানার প্রাণী ভেবে বসে আছে, কারো এতটুকু নড়ার চিহ্ন দেখা গেল না। সবাই মিলে সামাককে দাঁড় করালে সূর্যের একদম নিচে, কিন্তু ছায়া সেটার পাওয়া গেল না। এমনটা কেমন করে হয়? হঠাৎ করে অদ্ভুত একটা কথা মনে হল সামাকে। আজ সে জেল থেকে না বের হলে এমন একটা সময় ফাঁসি হয়ে যেত তার। তার মতো কয়েদিনের ফাঁসি দেওয়ার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করে না জেল কর্তৃপক্ষ। তাহলে কি ছায়াটা চলে যাওয়ার সাথে তার ফাঁসির কোনো যোগাযোগ আছে? পৃথিবীর কাছে সে হয়তো জীবিত, কিন্তু নিজের শরীরটা নিয়েও কি সামাদ ছায়াহীন হয়ে গেল? মৃত্যুকে তাহলে ছুঁয়ে গেল সামাদকে? চারপাশের ভিড় কমতে কমতে সন্ধ্যা হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে গ্রামের বাসের টিকিট কাটল সে। কেন জানে না সামাদ, কিন্তু হঠাৎ তার মনে হলো এই সবকিছুর উত্তর সে গ্রামে গেলেই পেয়ে যাবে।
দাদা, বৌদি চাইতেছে মায়ারে দুধ দিব।
কোথায় বৌদি?
ওই ঘরে।
আচ্ছা তুমি যাও, আমি নিয়ে আসছি।
বৌদি কইলো আমারে দিতে, আপনি সামলাইতে পারবেন না।
বললাম তো আমি যাচ্ছি, তুমি এত কথা কেন বলো?
বাবা রে, মায়ারে হাত ছাড়া করতে চায় না একবারের জন্য।
এই নাও খাওয়াও।
তুমি সামনে দাঁড়িয়ে থাকবে নাকি?
হ্যাঁ থাকবো, বাচ্চাকে আমার সামনেই খাওয়াবে তুমি।
মানে কি?
মানে কিছুই না, খাওয়াও।
তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি
আমার ইচ্ছে, তুমি খাওয়াও।
কিন্তু কতক্ষণ আর এভাবে তাকিয়ে থাকবে তুমি মেয়ের দিকে? একটু পর গোসল করাবো, তারপর ঘুম পাড়াবো।
কিছু করতে হবে না তোমাকে, আমি করবো এগুলো, তুমি বিশ্রাম নাও।
মানে আমি বিশ্রাম নেব আর তুমি এই সব কিছু করবে?
হ্যাঁ করবো।
মেয়ে ব্যথা পাবে। না না না, তুমি পারবে না।
তুমি পারলে আমিও পারবো। এই তো দুধ খাওয়া হয়ে গিয়েছে, এবার আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তুমি খালি বলে দাও এরপর কি কি করতে হবে।
ও বৌদি, দাদা এসব কি করতেছে?
কি করছে মানে?
মায়েরটা তো আপনার কাছে থাকা দরকার, কিন্তু এক মিনিটও হাত ছাড়া করতেছে না দাদা।
তুমি যাও তো নমিতা, আমাকে ঘুমাতে দাও।
কিন্তু মায়াদা।
আরে তোমার দাদা তো বুবলির বাবা হয় নাকি? আমার কাছে থাকলেও যা, তোমার দাদার কাছে থাকলেও তা। তুমি বরং গিয়ে দেখো তো ওদের কিছু লাগবে কিনা।
আপনি দেখেন গিয়া, আমি পারুম না, আজিম মানুষেরা।
মফিউজের মক্তব আসলে পুরোটাই মক্তব না, মক্তব আর মসজিদ পাশাপাশি। পাঁচ ভাগ নামাজও যেমন এখানে পড়ান, তেমন মক্তবটাও দেখে শুনে রাখেন। কেবল বুড়ো আর বড়দের নামাজ পড়ালেই তো হবে না, বাচ্চাকাল থেকেই দিনের শিক্ষা লাভ করতে হবে। বাচ্চারা আসে মক্তবে, অবশ্য সংখ্যাটা খুব একটা বেশি নয়। গ্রামের মসজিদ, এখানকার মানুষগুলো দুইবেলা খেতে পারলেই খুশি। বিপদ আপদ না আসা পর্যন্ত মসজিদ মক্তব নিয়ে এদের ভাববার বড় একটা সুযোগ থাকে না, তাই নামাজের সময় বেশি লোক সমাগম হয় না। নামাজ শেষ করে কোরআন নিয়ে বসেন হুজুর। দুপুর কাঁটায় কাঁটায় একটা বাজতে একটা মৃদু সুগন্ধ পেলেন তিনি, তার সমস্ত ইন্দ্রিয় সচকিত হয়ে উঠল, কিন্তু কোরআন পড়া থামালেন না তিনি।
হুজুর আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো?
না কোনো সমস্যা হয় নাই, আপনি ভালো আছেন তো?
জি জি, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি।
আপনাকে একটা খবর দেওয়ার আছে।
খবর? জি অবশ্যই, বলেন।
আজ থেকে আমি আর আপনার কাছে পাঠ নেব না।
তাইলে কি আর আসবেন না এই গরিবখানায়?
আসব, তবে এখন থেকে আর বছরে দুইবার না, আপনার যখন ইচ্ছা ডাকলেই চলে আসব। এতদিন আপনি আমার শিক্ষক ছিলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমার গ্রহের সব দায়িত্ব এসে পড়ছে আমার হাতে, এবার আপনার সেবা করার দায়িত্বটাও আমার।
না না, এইসব কি বলতাছেন, আমি নগণ্য মানুষ।
আমিও খুবই নগণ্য একজন, কপালের জোরে হাতে কিছু ক্ষমতা এসে পড়ছে আমার, আপনার যে কোনো সমস্যায় আমারে ডাকবেন, উপকারে আসতে বললে খুবই খুশি হব।
মফিউজুরের মুখ থেকে কথা শুনল না। এত বড় একটা দিন তার জীবনে আসবে কখনো কল্পনা করেননি তিনি। বাড়ি ফিরে সে রাতে ঠিক করে ঘুম হল না হুজুরের। সামান্য একটা মক্তব চালান তিনি, সেই সাথে মসজিদ। অনেকদিন আগের কথা, হুজুরের তখন যুবক বয়স, মাত্র মসজিদ খুলে বসেছেন গ্রামে। হঠাৎ একদিন এক বিশাল মানুষ এলো তার মক্তবে। মক্তবে তখন ছেলেপেলের সংখ্যা কম, কি থেকে কি করা যায় তাই ভাবছিলেন মফি হুজুর। হঠাৎ গম গম করে উঠল এক ভরাট কণ্ঠস্বর। জিনদের আলাদা একটা পৃথিবীর কথা বিশ্বাস করেন হুজুর। তারা যে মানুষের আশেপাশে চলাফেরা করে, মাঝে মধ্যে সেটাও তিনি জানেন ভালো করে। তাই সেই মানুষটা যখন তার শিশুপুত্রকে মফি হুজুরের জিম্মায় রেখে গেল ধর্মপাঠের জন্য, অবাকন্নি মফি হুজুর, একটু খটকা লেগেছিল। তিনি কেন? প্রথম দিকে শিশু ঋণ থাকত হুজুরের সাথেই, তখনও বিয়ে হয়নি মফি হুজুরের। বিয়ের পর সমস্যা দেখা গেল, ফলে লোকমান চলে গেল একসময়। এতদিন পর আবার ফিরে এলো লোকমান। লোকমান বা তার বাবার কাছ থেকে কখনো কিছু চাননি মফি হুজুর। ধর্মের বাণী ছড়িয়ে বেড়ানোটাই তার কাজ, কিন্তু মনে মনে নিশ্চয়ই কিছু না কিছু আশা করেছিলেন তিনি। এতদিন সেটা সুপ্ত ছিল, আজ সেটা বুঝতে পারলেন হুজুর ঠিকঠাকভাবে। আর যাওয়ার সময় লোকমানের বলে যাওয়া কথাগুলো শুনে দু মিনিটের জন্য হলেও লোভে চকচক করে উঠেছিল মফি হুজুরের চোখ। কি চাইতে পারেন তিনি? জিন দুনিয়ার অধিকর্তা, তার কাছে কি চাওয়া যায়? ভালো একটা বাড়ি নেই তার, টিনের বাড়ি, তাও আবার জং ধরে গিয়েছে, একটা বাড়ি বানিয়ে দিতে পারবেন? হাতে টাকা পয়সা নেই, একটু অসুখ হলেই মেয়ের কাছে হাত পাতে মরছি না, কিছু টাকা চাইবেন কি? ওরা আবার টাকা দেয় তো, নাকি মোহর? মোহর হলে সেগুলো ভাঙাতে কোথায় যাওয়া যায়? শেষ পেশ আবার কোনো বিপদ আপদ হবে না তো? সারা রাত বিছানায় ছটফট করলেন মফি হুজুর। দারিদ্রতায় শান্তির ঘুম আসলো না তার চোখে অনেক চেষ্টা করে। অনাগত সুখ সমৃদ্ধি আর অর্থলাভের তাড়না তাকে বাধ্য করল দুই চোখের পাতা খুলে রাখতে।
মা, আমার খাতা! ঘেন ঘেন করিস না তো রুমকি। কিন্তু আমার খাতা কই? বাবা কই দিল না কেন খাতা? তুই সর এখান থেকে।
রুমকির মা, দরজা খুলো।
বলো।
মেয়েরে কিছু বলো নাই কেন? এইভাবে থাকলে হবো?
আমি পারবো না, তুমি বলো।
আহ, রাগ করো কেন? বাজারে হঠাৎ ছেলের বাবা বলল আর কি, ওরা রুমকিরে দেখছে, তাই এবার বাড়ি এসে বিয়ের কথা বলতে চায়।
তুমি রাজি হয়ে গেলা? আমি এত কষ্ট করে মেয়েটারে ক্লাস 10 পর্যন্ত পড়াইলাম, মেয়ে আমার কত বিদ্যা দরে মাতায়, বুদ্ধি তার কত বেশি, ক্লাসে সবার ভেতরে প্রথম হয়েছে, তাও তুমি ওদের বলি দিয়েছো বাড়ি আসতি? তুমি কি অন্ধ নাকি? ভালোবাসা মায়া কিছু নাই, বুঝো না?
আচ্ছা ঠিক আছে, কথা যখন বলে ফেলেছি তখন বাড়ি পর্যন্ত আসুক, সাজাবো না তো মেয়েকে, দরকার নাই। এই নাও খাতা, মেয়েরে স্কুলে পাঠিয়ে দাও, বিকেলে ওরা আসলে পরে বলবো মেয়েকে এখন বিয়ে দিব না, ঠিক আছে তো? এখন মন ভালো করো আর হাসো একটু।
যাও, তুমি তোমার কাজে যাও। এই নে তোর খাতা, এখন কি স্কুলে যাওয়ার সময় আছে নাই? আরে যা যা, খাতাটা অন্তত জমা দিয়ে।
ঠিক আছে ঠিক আছে, অত দরদ দেখানো লাগবে না, যাচ্ছি।
আজকের গল্পটা খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আমি যদি মাঝখানে এসে এসে বারবার কথা বলি তাতে কি হবে, একটা বিভ্রাট তৈরি হবে, গল্পের কন্টিনিউটিটা তাহলে রাখা হবে না। তো আমরা দেখেছি শুরুতে মফি হুজুর নামে একজন মক্তবের হুজুর, যিনি কিনা একজন জিন পালেন। তো সেখান থেকে ঘটনার সূত্র এবং অনেক টুকরো টুকরো ঘটনা আছে, আমরা সবকিছুর উত্তর পাবো কিন্তু শেষে। আসুন তাহলে দেরি না করে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি শারমিন। দ্বিতীয় পর্ব শুরু করছি, ফিরে আসবো তারপর। আনোয়ারুল ইসলাম এখন নিজের বাসায়, সবাই চলে গিয়েছে, ডাক্তার এসেছিল, বলেছে কোনো সমস্যা নেই, মাথায় চাপ পড়েছে তাই এমন হয়েছে, সব ঠিক হয়ে যাবে বিশ্রাম দিলে। সত্যি কি তাই? সবাই চলে যাওয়ার পর থেকে বিছানায় গুটিসুটি মেরে একটা কথায় ভাবছেন আনোয়ারুল ইসলাম, অপেক্ষা করছেন সেই চিৎকারটার জন্য, আবার ওটা ফিরে আসবে না তো। কি মনে হতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন আনোয়ারুল ইসলাম, নিজের ঘরের বাম দিকে মুখ করা জানালাটার সামনে দাঁড়ালেন। জানালা দিয়ে তাকালেই সামনে জলে ভরা পুকুরটা চোখে পড়ে। এটাই কি কারণ, কিংবা সেই রাতটা? আজ থেকে অনেকদিন আগে জাদুবিদ্যা নিয়ে উৎসাহ জেগেছিল তার। সে সময় কালো জাদুবিদ্যার অনেকগুলো বইও পড়া হয়েছিল, সেগুলোর সবটা অনেক আগেই পড়ে কয়লা হয়ে গিয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি বলেই মনে হচ্ছে। সে সময় আনোয়ারুল ইসলামের সমস্ত কাজের সঙ্গী ছিল তার স্ত্রী রীতা। তখন বছর তিনেক হয়েছিল তার আর রীতার বিয়ের বয়স। এর আগে অনেকদিনের প্রেম, ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি রীতাকে, কিন্তু এত ভালোবাসাও যে মোহের কাছে মাঝে মাঝে তুচ্ছ হয়ে যায় সেটা ঘুণাক্ষরেও টের পাননি তখন তিনি। হঠাৎ করে জাদু নিয়ে মাতামাতি শুরু করেন সেবার আনোয়ারুল ইসলাম। তখন তিনি সেই গ্রামে মাত্র এসেছেন, এক বছর হয়েছে তারা রীতা দাম্পত্য জীবনের। হঠাৎ তার এমন উৎকট শখ দেখে অভ্যস্ত রীতা মুখ টিপে হেসেছিল কেবল। অবশ্য আনোয়ারুল ইসলামের সাথে যোগও দিয়েছিল নিজের সব জাদুর সহকর্মী রীতাকেই রাখতেন আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলামের ডাকনাম আনোয়ার, রীতা অবশ্য আনু বলে ডাকতেই ভালোবাসত তাকে। ইস, কি যে করো না!
কেন, সমস্যা কি? ভালো কাজই তো করছি।
কই ভালো কাজ, শুধু সময় নষ্ট আর টাকাও। কত টাকা খরচ হলো তোমার এসব উল্টোপাল্টা জাদুর বই আর জিনিস কিনতে? কোনো লাভ হলো?
হবে হবে, একদিন নিশ্চয়ই হবে।
ঘোড়ার ডিম হবে। জাদু শিখতে হলে শিখতে হয় সেই জাদু যেটা দিয়ে ইচ্ছে করলে ভূত পেত্নীকে ডেকে নিয়ে আসা যায়।
কেন, ভূত পেত্নীর কি দরকার? তুমি আছো কি করতে?
আর কিছু না হোক, ঘরের কাজ তো করে দিতে পারত।
সেদিন ছিল শুক্রবার, রীতা রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চাইল, কিন্তু আনোয়ারুল ইসলামকে কোনোভাবেই নাড়ানো গেল না ঘরের বাম দিকে জানালাটার কাছ থেকে। একটা চেয়ার নিয়ে বসে পড়লেন তিনি। সত্যি, তার এতদিন ধরে করা কালো জাদুর কোন রকম কাজ কি হবে আজ? রীতা ঘুমিয়ে পড়তেই আলমারি থেকে একটা কালো জাদুর বই বের করলেন তিনি, আবার হিসেব মিলিয়ে নিলেন, একদম ঠিকঠাক। আজকেই শ্যামদিনের পুকুরের পাশে আসবে সেই আত্মা যাকে এতদিন ধরে ডাকার চেষ্টা করেছেন আনোয়ারুল ইসলাম।
কি কি করো, এটা কি বই?
জাদুর বই,
সেটা তো দেখতেই পাচ্ছি আনু, কিন্তু ওই বইটা তো আগে দেখি নাই। আর এই রাতের বেলা না ঘুমিয়ে বই হাতে কেন জানালার পাশে বসে আছো?
আচ্ছা বলছি শোনো, এখন বুঝলে? কিন্তু তোমার কি বিশ্বাস হচ্ছে না?
হচ্ছে, খুব হচ্ছে। তুমি কি ছাতা মাথা করছো? তার জন্য একটা পেত্নী আসবে তোমার কাছে। আসো, কাশলে যেতে দেব না, আটকে রাখবো, দড়ি দিয়ে বেঁধে রাখবো দরকার পড়লে। আমার সত্যি একটা কাজের মানুষ দরকার।
সন্ধ্যা হতে বেরিয়ে পড়ল সে, বড় হুজুরের সাথে দেখা করা দরকার, তার সমস্যার সমাধান একমাত্র হয়তো বড় হুজুরই দিতে পারবে। ঘুমোবার সময় অন্তত মেয়েকে নিজের কাছে চেয়েছিল নিছক, মা হিসেবে সেটা চাইতেই পারে সে, কিন্তু রাহাত তাকে বুবলির গায়ে হাত লাগাতে পর্যন্ত দিল না, চুপচাপ শুয়ে পড়ল নিছর অন্য পাশে ঘুরে। ভাবল এবার হয়তো বুঝবে রাহাত, বিয়ের পর রাগ অভিমান করলে এভাবেই অন্যদিকে মুখ ফিরিয়ে শোয়াটা নির্ঝরের অভ্যাস। এমনটা করলেই বুঝে যায় রাহাত, নানাভাবে মান ভাঙানোর চেষ্টা করে বউয়ে। আজকে আর কিছু না হোক, একটা হাত ভিয়েটাকে জড়িয়ে ধরবে রাহাত, এমনটাই আশা করেছিল নির্ঝর। কিন্তু লক্ষ্যই করল না রাহাতর ফিরে শোয়াটা। একটা সময় মৃদু নাক ডাকার শব্দ পেয়ে ফিরতে দেখতে পেল রাহাত ঘুমিয়ে পড়েছে, পাশে চুপচাপ ঘুমোচ্ছে বুবলিও। মেয়ের দিকে একইভাবে তাকিয়ে রইল সে। এইটুকু মনে আছে নির্ঝরের, এরপর তার চমক ভাঙতে নিজের হাত মেয়ের মুখের উপর আবিষ্কার করল সে। বাচ্চাটা প্রচন্ড কষ্টে ছটফট করছে, অবশ্য হাত পা এখনো খুব বেশি নাড়াতে না শেখায় কিছু করতে পারছে না। তার মুখের উপর চেপে রয়েছে নির্ঝরের হাত, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুবলি। পাশে রাহাত শুয়ে এখনো ঘুমোচ্ছে। প্রচন্ড চেষ্টা করল নির্ঝর নিজের হাতটাকে মেয়ের মুখ থেকে সরিয়ে আনার, কিন্তু হাতটা যেন ওর না, অন্য কারো। নিজের হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সে। হাতের শিরাগুলো কালচে হয়ে ফুলে উঠেছে, এ কার হাত? রাহাতকে ডাকতে চাইল সে, গলার থেকে কোনো আওয়াজ বেরোল না। প্রচন্ড কষ্টে চোখে পানি চলে এলো নির্ঝরে।
রাহাত, রাহাত,
নির্ঝর, হাতটা সরাও, আমাদের মেয়ে মরে যাবে নির্ঝর, প্লিজ হাতটা সরাও।
পারছি না রাহাত, পারছি না আমি।
কি করবো নির্ঝর, কি করবো আমি এখন?
রান্নাঘরে লাঠি আছে, মারো, হাত কেটে ফেলো আমার, বুবলি মরে যাবে রাহাত।
কিন্তু কিন্তু নির্ঝর।
যাও।
আচ্ছা আমি যাচ্ছি।
লাঠি নিয়ে ফিরে এলো রাহাত, কিন্তু তার আর দরকার ছিল না। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখল সে, তবে সেদিকে না গিয়ে বুবলির কাছে ছুটে গেল রাহাত। বিছানার পাশে টেলিফোন, হাসপাতালে ফোন করল সে। মেয়েরা শ্বাস পড়ছে, এখন হয়তো জীবন বাকি আছে ছোট্ট শরীরটার ভেতরে। মেয়েকে কোলে নিয়ে নির্ঝরের কাছে গেল রাহাত। নির্ঝর ঠিক আছে বলে মনে হল তার, কিন্তু নির্ঝরের হাতটা ওর কবজি পর্যন্ত পোড়া, বুঝে গেল রাহাত। পাশের লাইটারটা দেখে নিজের হাতকে পুড়িয়ে দিয়েছে নির্ঝর, শেষ চেষ্টা করেছে বুবলিকে বাঁচানোর। এক হাতে মেয়েকে নিয়ে আরেক হাতে নির্ঝরকে জড়িয়ে ধরল সে। মফিউজের অবস্থা এখন বেশ ভালো, তা সেটা মক্তব হোক, মসজিদ হোক আর বাড়ি, সবখানে মানুষ তার পেছন পেছন ঘুরে বেড়ায়। লম্বা একটা লাইন লেগেই থাকে তার সাথে একবার দেখা করবার জন্য, দূর দূরান্ত থেকে লোক আসে কেবল একবার মফি পীরের দোয়া নিতে, তার কাছে নিজের ইচ্ছের কথা জানাতে। অবশ্য তাদের সবার ইচ্ছে পূরণ করেন না মফি পীর, নতুন নতুন পীর নামটা নিজের নামের পেছনে লাগিয়েছেন তিনি, কিন্তু তাই বলে সবার সব কথা শোনার সময় পান না তিনি। মফি পীরের সাথে এখন কেবল তাদেরই দেখা হয় যাদের অবস্থা ভালো, গ্রামে চাষাবসাদের তেমন একটা আর্থিক সংগতি নেই। তিনি কারো ইচ্ছা পূরণ করে দিতেই পারেন, কিন্তু তার জন্য টাকাটাও তো লাগবে, না লাগলে খালি খালি সবার ইচ্ছে পূরণ করতে যাবেন কেন তিনি? আর তাই কেবল পয়সা যারা ব্যাগ বোঝাই করে দিতে পারবে তাদেরই উপকার করেন একসময়ের হুজুর মফি পীর। মুক্তবিজ্ঞানে যাওয়ার সময় আর তিনি পান না, মানুষের দেন দরবার শুনে সেটার একটা তালিকা করে তিনি পাঠিয়ে দেন লোকমানের কাছে। শেষ পর্যন্ত তালিকা নিয়ে যাওয়ার জন্য আছে একজন বিশ্বস্ত অনুচর, লোকমান পাঠিয়েছে তাকে তার শিক্ষকের সেবা করার জন্য। নিজের জীবন নিয়ে এখন বেশ খুশি মফি হুজুর, এভাবে চলতে থাকলে আর বেশি দিন এ গ্রামের সবচেয়ে বড় লোক হওয়ার অপেক্ষা করতে হবে না। একবার অনেকগুলো টাকা পয়সা হাতে আসলে ইলেকশনে দাঁড়াবেন তিনি, লোকমানকে বললে তাকে নিশ্চয়ই জিতিয়ে দেবেন তার ছাত্র। মুখে পান দিয়ে আজকাল কেবল এইসব কথাই ভাবে মফি হুজুর। নুনিয়াটাকে তার বড় সুন্দর মনে হয় আজকাল, সকাল থেকে আজকে বেশ জাঁকিয়ে মক্তবের নতুন অফিস রুমে বসেছিলেন তিনি। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, তবদিন নিয়ে এসেছে কেউ একটা, নিশ্চয়ই মালদার পার্টি, তা না হলে ভিতরে খবর দিত না পিয়ন।
আসেন।
বসব।
বসেন বসেন, এবার কোন আপনার কি উপকার করতে পারি?
এই একটা ছোট ইচ্ছা ছিল, যদি পূরণ করতে পারতেন তাহলে বড়ই সুবিধা হইত।
তা তো করাই যায়। এই কে আসো, পানি নিয়ে আসো অতিথির জন্য। তা বলেন কিভাবে কথাবার্তা আগাবো, মানে আমার ফিস কিন্তু?
আপনি লাখ টাকার কম নেন না? না, আমার ইচ্ছা পূরণ হলে আপনাকে 2 লাখ দেব।
আচ্ছা ব্যাপারটা কি?
একটা মাইয়া, আমার ছেলে তারে খুবই পছন্দ করে, জানিয়া টানাটানি ধরনের পছন্দ, তারে বিয়ে করতে চায়। কিন্তু বিয়েটা হচ্ছে না। মাইয়ার বাবা মা মাইয়া দিতে রাজি হয় না।
আচ্ছা, তাইলে কি বিয়া করায় দেন লাগব?
না, করতে হইব অন্য কাজ।
সেইটা কি?
মাইয়ার বাপ মা আমারে অপমান করছে, আমার ছেলেকে অপমান করছে। আমরা মণ্ডল বংশ, একটা মাইয়া না পাইলে কোনো সমস্যা নাই, টাকা ঢাললে হাজারটা মাইয়া সামনে হাজির হয়, কিন্তু ঘরে ডাইকটা নিয়ে অপমান করা এইটা মাইনে নেওয়া যায় না। বিয়ের আংটি পর্যন্ত নিয়ে গেছিলাম।
তা তারা কি করছে?
কি করে নাই, ঝাড়া পর্যন্ত দেখা দিছে মাইয়ার মা।
কি বলেন, এখন খালি বলেন কি করতে হইব, কাল থেকেই কাজ শুরু হইয়া যাইব।
সেদিন আর কারোর সাথে দেখা করবেন না বলে ঠিক করলেন মফি হুজুর, করলেনও না। কিন্তু সন্ধ্যার ঠিক আগে আগে বাড়িতে ঢোকার সময় হঠাৎ মনে হল কেউ একজন তার পিছু নিয়েছে। শান্তপর্ণে হাঁটতে লাগলেন তিনি। বোঝার চেষ্টা করলেন কে, অবশ্য সে চেষ্টা করার দরকার ছিল না। খানিক বাদেই একটা কণ্ঠস্বর ভেসে এলো তার পেছন থেকে।
হুজুর।
কে?
আমি সামাদ।
সামাদ? সামাদ কে?
বিধার শেখের ছেলে।
ও সামাদ, ওই যে শহরে পড়াশোনা করতে গেছিলা সেই সামাদ নাকি? তুমি না জেলে আসছিলা?
ছিলাম হুজুর, কয়দিন আগে ছাড়া পাইছি, কিন্তু একটা বিপদে পড়ে গেছি জেল থেকে বাইরে। আপনার সাথে একটু কথা বলা দরকার।
দেখো বাবা, আমার ফিস।
হুজুর, ব্যাপারটা খুবই অদ্ভুত হুজুর, অস্বাভাবিক একটা ঘটনা ঘটছে আমার সাথে। আপনার কিছু করতে হইব না, আপনি খালি আমার বিপদের কথাটা শুনবেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার কও, আমার হাতে সময় বেশি নাই, কথা তাড়াতাড়ি শেষ করবা।
ঠিক আছে হুজুর, আপনি খালি দেখেন, তারপর বলতেছি। কি দেখতে পাইতেছেন হুজুর?
কি কি দেখুন?
আমার ছায়া।
কই, দেখা যায় না তো।
এইটাই তো কইতে চাইতেছিলাম হুজুর, আমার ছায়া আমার সাথে নাই, চলে গেছে।
ছায়া মানুষের কাছ থেকে কিভাবে চলাম, পাগল নাকি? আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো সামাদ, আমি আসতেছি।
আজ মাত্র একটা নাকি হুজুর?
হ, একটা, এইটা একটু মন দিয়া করতে হইব।
আচ্ছা, তো একটা কথা হুজুর।
কও।
আপনার ঘরে কি কোনো কিছু পয়সা গেছে?
কেন কও তো?
কেমন জানি একটা পচা গন্ধ পাইতেছি। আমগো ঘ্রাণ শক্তি মানুষের চাইতে অনেক তীক্ষ্ণ, এলাকায় কথাটা কইলাম।
আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, আমি দেখতেছি। আচ্ছা সামাদ, তুমি কি কিছু খাবা? রাইতে তো মনে হয় খাওয়া দাওয়া করো নাই।
আমার ক্ষুধা পায় না হুজুর, পিপাসাও পায় না।
আচ্ছা কেমন কইরা এইসব হইল বলতো?
জেলখানায় আমরা দুইজন সামাদ আছিলাম, দুইজনেই ফাঁসির আসামি। একদিন হঠাৎ শুনলাম ফাঁসি হইব, যার ফাঁসি হইব তার নাম সামাদ। সবাই বলল আমি নাকি সেই সামাদ, ফাঁসির জন্য প্রস্তুত হইলাম। কিন্তু ফাঁসির ঠিক আগ মুহূর্তে খবর আইল আমার না, ফাঁসি হইব অন্য সামাদের, আমারে মুক্তি দেওয়া হইব। মুক্তি পাওয়ার পর জেল থেকে কয়েক পা গেছি, দেখি আমার ছায়া আমার সাথে নাই। মানুষ ভয় পায়, দিনের বেলা বাইরে বাইরেতে পারি না, সবাই যদি দেখা ফেলায় এই ভয়ে। খাওয়ার ইচ্ছা মরে গেছে, পিপাসাও লাগে না, নিজের কেমন মরা মরা লাগে হুজুর।
আচ্ছা তোমার কি মনে হয় ছায়া কোথায় যাইতে পারে? কি হইছে, কিছু কইবা?
হ্যাঁ হুজুর।
কি কইবা কও?
আপনার এখান থেকে বিদায় নেওয়ার পর মহামান্য লোকমানের সাথে দেখা করতে গেছিলাম, উনি আপনার খবরাদি জানতে চাইছিলেন। আমি যা দেখা গেছি সেটা জানাইলাম, খর থেকে আসা পচা গন্ধটার কথাও। তখন মহামান্য লোকমান নিজ চোখে আপনাকে দেখতে চাইলেন, আর তারপরেই তড়িঘড়ি কইরা একটা খবর পাঠাইলেন আমার দিয়া।
কি খবর?
খবরটা
আরে কও না।
খবরটা হইল এই যে হুজুর, আপনার ঘরে বর্তমানে যে মানুষটা অবস্থান করতেছে তিনি মৃত। পচা যে গন্ধটা আমি পাইতেছিলাম সেটা ওনার শরীরে।
কি কইতাছ? দিব্যি জলজান্ত একটা মানুষ আইটা চইলা বেড়াইতেছে,
কিন্তু সে মৃত। একটু সাবধানে থাকবেন হুজুর,
যদিও মৃত মানুষের ক্ষতি করার কোনো শক্তি নাই, তবে মনকে শক্ত রাখবেন, আর সম্ভব হইলে ওই মানুষটারে জানাই দিবেন সে যে মৃত।
রুমকে আজ স্কুলে যায়নি, শুধু তাই না, ঘর থেকে টেনেও বের করা যাচ্ছে না তাকে। রহিমা অনেকক্ষণ ধরে মেয়ের দরজায় ধাক্কাধাক্কি করে সরে এলেন। এই বয়সের মেয়ে, না জানে কি হয়েছে ভেবে মনে মনে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। সন্ধ্যার দিকে মেয়ের ঘরের দরজা খুলল, তবে কিছু বলল না তাকে রুমকি। কিছু জানতেও চাইলেন না তিনি মেয়ের রুমকির কাছ থেকে। কিন্তু পরদিন সকালে যখন ঘরের দরজা আটকে রাখলেন রুমকি, তখন আর চুপ করে থাকতে পারলেন না রহিমা।
কি হয়েছে, দরজা কেন বন্ধ করছিস, কি হয়েছে মা? মা রুমকি, মা, মা আমার কি হয়েছে মা, বল মা, আমাকে বল।
মা, ওইটা ওইটা আবার আসছে।
কি ওইটা, কি আসতেছে?
জানি না মা, বুঝতে পারতেছি না।
চোখ ভরা ভয় নিয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন রহিমা। কি হলো তার মেয়ের? সদরুল বাড়ি না ফেরা পর্যন্ত মেয়েকে কোলে চেপে ধরে রাখলেন রহিমা। সদরুল আসলো সন্ধ্যা নাগাদ, ততক্ষণে শান্ত হয়ে গিয়েছে রুমকি। কিন্তু সদরুলকে দেখে ওটা কি যেন হয়ে গেল তার, চার পায়ে জানোয়ারের মতো এগিয়ে গেল সে বাবার দিকে। খুব কঠিন চোখে অনেকক্ষণ ধরে দেখলো বাবাকে, যেন চেনার চেষ্টা করল। তারপর আচমকে কেঁদে উঠল, আর সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরল সদরুল। চোখ ভেঙে কান্না এলো তার। কি হলো মেয়েটার, তার মেয়েটা এমন করছে কেন? শরীর বেয়ে একটা তরল যেন গড়িয়ে নামলো সদরুলের, চমকে নিজের কাঁধের দিকে তাকালো সে। কালচে এক ধরনের তরল পদার্থ গড়াচ্ছে সেখান থেকে, আলকাতার মতো কালো। মেয়ের দিকে তাকালো সদরুল, তারপর চিৎকার করে ডাকলো স্ত্রীকে। আপনারা শুরু থেকে দেখতে পাচ্ছেন আজকে খণ্ড খণ্ড ঘটনা আজকের কুয়াশার কাহিনীতে, এবং অদ্ভুত সব ঘটনা এবং গা ছমছমে ঘটনা, এতগুলো চরিত্র, এতগুলো টুকরো টুকরো ঘটনা, সবটার থেকে আমি আর বলতে চাইনি এই কারণে, কারণ সবকিছুর উত্তর পাবেন আপনারা একেবারে শেষে, শেষে গিয়ে মিলে যাবে সব উত্তর। তাহলে আসুন শুনে তৃতীয় পর্ব বা শেষ পর্ব, যেখানে রয়েছে সব প্রশ্নের উত্তর। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি শর্মিন। কিছু বলতে পারল না সদরুল, মুখ দিয়ে শব্দ বের হল না তার, কেবল হাত বাড়িয়ে দেখল সে, যেন দূরের অনেক দূরের কিছু দেখাচ্ছে, চোখ ভরা অবিশ্বাস। সেদিকে তাকালেন রহিমা বেগম, রুমকি বসে আছে, সেদিকে সদরুলের হাত বাড়ানো, হাতে কালচে তরল মাখামাখি হয়ে আছে, একই তরল লেগে আছে রুমকির শরীরেও, তবে কেবল লেগেই নেই, সেটা অবিরত ঝরে পড়ছে, কেটে ফেলেছে নিজের শরীরকে রুমকি। তবে সে কাটা স্থান থেকে রক্ত নয়, গড়িয়ে পড়ছে কালচে রঙের এক তরল পদার্থ, কালোর চাইতেও কালো সেটা, রক্তের কোনো অস্তিত্ব নেই সেখানে। অবশ্য নিজেকে নিয়ে খুব একটা চিন্তিত দেখা গেল না রুমকিকে, বাবা মায়ের দিকে তাকিয়ে হাসছে সে, বাচ্চা শিশুর মতো হাসি। অঞ্জিলা যেভাবে চলে যাবে সেটা ভাবতেও পারেনি আনোয়ারুল ইসলাম। একদিন রাতে না দেখলেই খাওয়া দাওয়া ছেড়ে জানালার পাশে বসে থাকতেন তিনি, আর সে কিনে এভাবে হঠাৎ উধাও হয়ে যাবে। স্বামীর পরিবর্তনটা একটু একটু বুঝতে পারছিল রীতাও, আগের মতো আর খায় না, ঘুমায় না, সারাদিন কালো জাদুর বই নিয়ে বসে থাকে, আর রাত হলেই জানালার পাশে বসে থাকে নির্ঘুম। প্রথম থেকে পাত্তা দেওয়ার দরকার মনে করেনি সে, মাঝে মাঝেই তো এমন একটা বাই ওঠে আনোয়ারের, কিন্তু এবার যেন একটু বেশি দেখতে পেল রীতা আনোয়ারের মধ্যে। এমনকি একদিন রাতের বেলা আনোয়ারের পেছন পেছন গিয়ে দেখিয়ে এলো রাতের বেলা সে কোথায় যায়,
অবশ্য দেখে হতাশ হতে হল, কোথাও না। পুকুর পাড়ে যায় আনোয়ার প্রতিদিন, কিন্তু সেটা নিয়ে এত লুকোচুরি কিসের তা বুঝল না রিতা। বুঝতে পেল সেদিন, যেদিন ওর ঘুম ভেঙে গেল আনোয়ারের হাসির শব্দে। তবে কেমন আনোয়ারই নয়, ওর সাথে হাসছিল আরেক নারী কণ্ঠ। সেদিন রাতে ঘুম আসেনি রিতার। সত্যি কি তাহলে কোনো আত্মাকে ডেকে নিয়ে এল আনোয়ার? খেলা খেলা করতে কি বিপদে ডেকে নিয়ে এল আনোয়ার? এবার প্রতিদিন একটু একটু করে আরো বেশি যেন পাল্টে যেতে লাগলো আনোয়ার। ঘর থেকে বেরোবার ইচ্ছেই নেই যেন, চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে। একদিন জানতে চাইল রিতা, আচ্ছা কি এত খোঁজো তুমি এই বইগুলোর ভেতরে?
তুমি বুঝবে না।
বুঝবো বলো।
আমি ওকে যেতে দিতে চাই না।
ওকে? ওকে মানে কাকে?
ঐন্দ্রিলাকে।
কে ঐন্দ্রিলা? আমি তো ওকে কখনো দেখিনি।
ও যে কেবল আমার কাছেই আসে, তুমি ওকে দেখবে কি করে?
কিন্তু কেন আনো?
আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমি শেষমেশ আমার সমস্যাটা কোথায় সেটা ধরতে পেরেছি।
তাই?
হ্যাঁ তাই। আমার সমস্যাটা ঐন্দ্রিলা না, আমার সমস্যা ওই কুকুর, ওই রাত, ওই গল্প, ওই ভালো লাগা আর একটা অপার্থিব অন্য পৃথিবীর নারী।
মানে?
মানে খুব সহজ, ঐন্দ্রিলা থাকুক, সে আসুক বা না আসুক তাতে কোনো সমস্যা নেই আমার। শুধু ওই সময়গুলো, ওই রাত আর ওই অপার্থিব নারীর সঙ্গ যদি ফিরে পাই তাহলে হয়তো আবার ঠিক হয়ে যাব। আমি হয়তো বলছি কেন, আমি জানি আমি ঠিক হয়ে যাব।
কি ভুলভাল বকছো তুমি?
কিচ্ছু ভুলভাল না, আমি আবার আগের মতন হয়ে যাব। শুধু তোমার একটু সাহায্য লাগবে, প্লিজ শেষ একটা সাহায্য করো তুমি আমাকে।
কি সাহায্য?
আমার সাথে পুকুর পাড়ে চলো, গল্প করবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না।
সত্যি? সত্যি তাহলে তুমি আবার আগের মতো হয়ে যাবে?
হ্যাঁ সত্যি।
চলো তাহলে।
চলো।
সেই বের হয়েছিল রিতা আনোয়ারের সাথে, এরপর আর বাড়িতে ফিরে আসা হয়নি তার। রিতাকে পুকুরের পানিতে ডুবিয়ে মারার পর আর এক মিনিট অপেক্ষা করেননি আনোয়ার, দ্রুত বাসায় চলে আসেন তিনি। ডাকার চেষ্টা করেন রিতাকে কালো জাদু দিয়ে, রিতার আত্মাকে, ঠিক যেভাবে ডেকেছিলেন ঐন্দ্রিলাকে। এরপর অনেকটা দিন পেরিয়ে গেছে, রিতাকে আর ফিরে পাওয়া হয়নি আনোয়ারুল ইসলামের। মুহ কেটে গিয়েছিল তার, কিন্তু বড্ড দেরিতে, ততদিনে রিতা মৃত। রিতার লাশ ভেসে ওঠার কথা ছিল, কিন্তু সেটাও ভাসেনি। কয়েক মাস ধরে পুকুরের পাড়ে কেবল রিতার লাশ খুঁজতে গিয়েছেন আনোয়ার। বাধ্য হয়ে তাকে পাগলাগাড়িতে রেখে আসতে বাধ্য হয় গ্রামবাসী। সেখান থেকে ছাড়া পেয়ে আবার গ্রামে ফিরে এসেছেন তিনি, নিজের চাকরিতে জয়েন করেছেন। কিন্তু কোনো কিছুই আর ঠিক হয়নি এখন আগের মতো, কোনো কিছুই না। অবশ্য বিয়েও করেননি তিনি, রিতা কিংবা ঐন্দ্রিলা কারো কথাই মাথা থেকে সেরে ফেলা সম্ভব হয়নি তার পক্ষে।
বুবলি, রাহাত!
এই তো আমি পাশে।
কোথায় তুমি?
এই তো।
বুবলি ঠিক আছে?
আছে, ও ঠিক আছে। তোমার হাতটা
ঠিক হয়ে যাবে। রাহাত, আম সরি।
তুমি কেন সরি হবে? ইচ্ছে করে তো আর তুমি এমন করনি।
সেজন্য না রাহাত, আমি অন্য একটা কারণে সরি।
অন্য একটা কারণ?
তোমার আর আমার বিয়ের পরপরই সবাই কি ভীষণ চাপ দিচ্ছিল বাবু নেওয়ার জন্য, মনে আছে তোমার?
হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে?
আমি সে সময় সন্তান নিতে চাইছিলাম না, আমার ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার আর একটু গুছিয়ে নিতে চাইছিলাম জীবনটা। তারপর নতুন কাউকে পৃথিবীতে আনতে চাইছিলাম, কিন্তু সে সময় আসলে আমি বুঝতে পারি যে।
কি বুঝতে পারো নির্ঝর?
বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট।
আমি জানতাম নির্ঝর।
মানে?
মানে আমি সবটাই জানতাম। সেবার ওয়াশরুমে প্রেগনেন্সি টেস্ট করেছিলে তুমি, সেটা দেখেই সন্দেহ জেগেছিল আমার। তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু আমার চোখে পড়ে যায় ওটা। এরপর তোমার বমি ভাব, মাথা ঘোরা সবকিছু দেখে পুরোটা নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু আমিও তখন চাইনি নির্ঝর, তখন আমাদের পরিবারের অমন আর্থিক সমস্যার সময় আমি আসলেই চাইনি।
তুমি জানতে রাহাত, তাও আমাকে একবার বলোনি, একবার বাধাও দাওনি। এতদিন এই পাপের বোঝা একা মাথায় চেপে রেখে যন্ত্রণা পেয়েছি আমি।
আমি বলতে পারতাম না তোমাকে,
আমি ওকে নষ্ট করার কথা কখনোই উচ্চারণ করতে পারতাম না।
তুমি বাবা রাহাত, আর আমি মা। মা হয়ে নিজের বাচ্চাটাকে মেরে ফেলেছি আমি, আর তুমি?
তোমার কি মনে হয় ও ও এসব করছে?
হয়তো হয়তো না, কিন্তু করলেই বা কি বলো? কেন করবে না ও? ওর তো রাগ হতেই পারে।
কিন্তু সেটা তো আমাদের দোষ, বুবলি তো ওর ছোট বোন হয়।
ও এত ছোট ছিল রাহাত, এতটুকু একটা মাংসপিণ্ড থুকথুক করছিল আমার ভেতরে, ও কি করে এসব বুঝবে বলো? আমার ছোট্ট সোনাতে কি করে এত কিছু বুঝবে? ও রাগ হচ্ছে রাহাত, রাগ হচ্ছে প্রচন্ড, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার।
বুবলি?
আজকাল সকাল হতে না হতে দূর দূর থেকে মানুষ আসে বাড়িতে। রহিমা বেগমের অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ে বড় হবে, অনেক বড় কিছু একটা করবে, তারপর হাজার হাজার মানুষ দেশের সবখান থেকে আসবে তাকে দেখতে, সাংবাদিকেরা ছবি তুলবে, তখন মেয়ের পাশে দাঁড়িয়ে হাসবেন তিনি, আর তখন বুঝবে মেয়ের বাপ কেন মেয়েকে লেখাপড়া করানোর জন্য এত কষ্ট করেছেন রহিমা বেগম।
একটু কথা বলতাম, আপনি কি রহিমা বেগম?
জি, বলেন। কে বাবা আপনি?
আমি সাংবাদিক, আপনার মেয়ের ঘটনাটা শুনতে এসেছি, সেটা সবাইকে জানাবো।
লাভ কি তাতে বাবা?
সবাই জানতে পারবে আপনার মেয়ের সমস্যা সম্পর্কে। কোথাও যদি কোনো চিকিৎসক এই রোগের ওষুধ জানেন তাহলে সে আসতে পারবে, আপনার মেয়েকে সুস্থ করে দিতে পারবে।
সত্যি বলতিস বাবা?
কি হয়েছে বলেন তো খালা।
জানি না বাবা, হঠাৎ কি যে হয়ে গেল, খুব ভালো বাচ্চা ছিল আমাদের মেয়েটা, স্কুলে যাইত, পড়াশোনা করত, আমাদের সাথে কেমন সুন্দর করে কথা কইত, কি যে হয়ে গেল।
ওকে দেখা যাবে একটু?
কেন বাবা, সে তো ঘরের ভেতরে, বাড়ি হতে যায় না।
আপনি ওর ঘরের দরজাটা খুলে দেন, আমি খালি একটা ছবি নেব, তারপর চলে যাব।
ঠিক আছে বাবা, যান, ঘরের ভিতরেই আছে, আর একটু বেলা পড়লি অনেক মানুষ জড়ো হবি, তখন আর ছবি তুলতে পারবেন না, এখনই তুলিলন।
আচ্ছা খালা, আপনি একটু ঘরে আলো জ্বেলে দেবেন, আর এই যে এই যে এখানে দরজাটা, এর সামনে দাঁড়ান।
বাড়ি ফিরে একটা বড় রকমের ভিড় আশা করেছিল সজ্জুল, কিন্তু সেটা এত বেশি হবে সেটা তার কল্পনাতেও আসেনি। বাজারে গিয়েছিল সে একটু ডাক্তারের সাথে আলাপ করতে, মেয়ের কি হয়েছে এখন সেটা ডাক্তারই ভালো বলতে পারবে তাই ভেবেছিল সে, কিন্তু কিছুই লাভ হয়নি। ডাক্তারের খাতায় এমন কোনো অসুখের কথাই নেই, তবে সজ্জুলকে নিরাশ করেননি ডাক্তার, বলেছেন পরশু একবার খোঁজ নিতে, এর ভেতরে কি করা যায় সেটা দেখবে ডাক্তার নিরঞ্জন সে, যদিও গ্রামের বাজারের পাতি ডাক্তার সে, কিন্তু এখন ওই ডাক্তারই ভরসা। ডাক্তারের সাথে কি কথা হয়েছে সেটা রহিমাকে কিভাবে বলবে সেটাই ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা হয়েছিল সজ্জুল। রাস্তায় অবশ্য একজন পাশ দিয়ে যাওয়ার সময় জানিয়েছিল যে তার বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি যেতে, কিন্তু তাতে বিশেষ একটা কান দেয়নি সে। দিই বা কিলা, মানুষের অভ্যাস খারাপ, সুযোগ পেলেই অন্যের ভেতরে অস্থিরতা ছড়িয়ে দিতে চায়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে সত্যিই অবাক হল সজ্জুল। এত মানুষ কেন, কি হয়েছে? ভিড় ঠেলে ভেতরে ঢুকতে চেষ্টা করল সে, রহিমা তাকে এত ভিড়ের ভেতরে কিভাবে দেখল সেটা সজ্জুল বলতে পারবে না, কিন্তু হঠাৎ এত লোকের মাঝেই ঝাঁপিয়ে পড়ল সে সজ্জুলের উপর, তারপর জড়িয়ে ধরে থাকল সজ্জুলকে। সজ্জুল খেয়াল করল রহিমা থরথর করে কাঁপছে।
কি হয়েছে বউ?
আমাদের রুম কি? ও রুমকির বাপ, আমাদের রুম কি?
কি হয়েছে? কি হয়েছে বলো বলো, কি হয়েছে বউ?
কালকের ওই সাংবাদিক আবার আইছিল, আমি তারে রুমকির ঘরে পাঠাইছিলাম, তারপর থেকে সেই সাংবাদিক আর পাওয়া যাইতেছে না।
কি বলো, পাওয়া যাইতেছে না মানে কি?
সবাই বলতিছে তোমার মেয়ে নাকি তারে খাই ফেলছে, কিন্তু আমার সন্দেহ হতেছে রুমকির বাপ।
কি সন্দেহ?
সেই সাংবাদিক মানুষ আসিল না, সে আমাদের মেয়েরে মাইরে ফেলবে, সে মানুষ ছিল না, আমাদের মেয়েরে মাইরে ফেলবে, সে ওই ঘরেই আছে, ওই ওই আমাদের মেয়ে গোঙায়, কেন গোঙায়? ও রুমকির বাপ কিছু করো।
ইদানিং আর কোনো কাজে মন বসে না মফি হুজুরের, সারাদিন কেবল সামাদকে নিয়ে ভাবেন তিনি। ছেলেটা মরে গেছে, জ্যান্ত একটা ছেলে মরে গিয়েছে, তিনি নিজেও কি বেঁচে আছেন? এখন কেবল বেঁচে আছে মুফিপি, কোথায় যাননি তিনি সামাদকে নিয়ে? লোকমান এত ক্ষমতাধর, সেও কিছু করতে পারবে না সাফ বলে দিয়েছে। নিজের এ কয়েকদিনের ভেতরে করা পাপগুলো যেন সামাদ হয়ে ফিরে এসেছে মফি হুজুরের কাছে। সামাদ অবশ্য বুঝে গিয়েছে যা বোঝার, সে এখন মফি হুজুরের বাড়ি থাকে, টুকটাক কাজ করে দেয় হুজুরের, কিন্তু শরীর চলতে চায় না, বারবার মনে হয় কিছু একটা নেই, আর সেটা পাওয়া এই পৃথিবীতে সম্ভব নয়। কোথায় পাওয়া যাবে সেটা? কোথায় গেলে বুকের শূন্যতাটাকে ধরতে পারা যাবে? সারা রাত গ্রামের সবখানে হাঁটে সে, খুঁজে বেড়ায় উত্তর। ইদানিং অবশ্য ঘুমিয়ে দিতে ইচ্ছে করে তার, খুব ঘুম পায়, প্রচন্ড ঘুমোতে ইচ্ছে করে, বিশাল একটা ঘুম। হাস্যকর ব্যাপার হলো সেদিনের পর থেকে ঘুমটাও কেমন যেন চলে গিয়েছে তার জীবন থেকে। তাই সারা রাত হেঁটে বেড়ায় সামাদ, খোঁজে ঘুমকে, খিদেকে, পিপাসাকে, জীবনকে, নিজের ছায়াকে, কিন্তু কিছুই মেলে না। মফিউজুর ইদানিং কি যেন খোঁজেন বারবার, পান না। মর্জিনা বাড়ি নেই, এক একবার মনে হয় আগের জীবনটাই ভালো ছিল, অন্তত রাতের বেলা বউয়ের সাথে বসে গুটুর গুটুর করে গল্প করা তো যেত, কিন্তু সেটাও তো সম্ভব হয় না, কারো সাথে আর দেখা করেন না তিনি। মক্তব আর মসজিদ আবার খালি হয়ে পড়েছে, লোকমানকে বলে দিয়েছেন তিনি আর সাহায্য লাগবে না তার। এরপর থেকেই হুজুরের দর কমে গিয়েছে, মফি হুজুরকে দরকার নেই তাদের, প্রয়োজন মফি পীরের। এর ভেতরে একবার সে বিশাল মোটা আর কালো মণ্ডল এসে ঘুরে গিয়েছে একবার।
তা আপনি নাকি কাজ ছাইরা দিছেন?
ছাইরা দিছি।
তাহলে আমার ব্যাপারটা, ওই যে একটা ছবি দিয়ে গেলাম মাইয়াডার?
সেটা হয়ে গেছে, আপনার পরের 2 লাখ টাকা আর দেয়া লাগবো না।
কেন? কাজ যখন করছেন কাজের পারিশ্রমিকও নেবেন পুরাটা?
না ভাই, আমার আর টাকা লাগবো না।
হাতের লক্ষ্মী ভাই ঠেললেন ভাই, ঠিক আছে।
মণ্ডলের ব্যবহারে খানিকটা বিরক্তি লাগছিল মফি হুজুরের, কিন্তু সে বিরক্তি ভাব কেটে তীব্র ভয় ছেয়ে গেল তার মনে যখন এর পরের মানুষগুলো আসল। প্রথমটা বেশ বিরক্ত হয়েছিলেন তিনি, ভেবেছিলেন সাফ বলে দেবে তিনি এই ধরনের আর কাজ করবেন না, তাকে যেন বিরক্ত না করা হয়। কিন্তু মক্তবে আসে মানুষটার হাতে ছবি যেন বেশ চেনা লাগলো তার, থমকে গেলেন তিনি। এত চেনা কেন লাগছে তার ছবিটা?
কি হয়েছে?
আমার মেয়েটা হুজুর।
আহা, কান্না থামিয়ে বলেন, দেখি কিছু করা যায় কিনা।
মেয়ে আমাকে খুবই ভালো, স্কুলে পড়ত, কি হাসি খুশি মেয়েটা, হঠাৎ যে কি হইল? কি হয়ে গেল হুজুর, কিছুই বলতে পারি না।
আহা, কি হয়েছে না বললে সমস্যার সমাধান করব কেমনে?
কি হয়েছে আমরা এটা কিছুই জানি না হুজুর, কিন্তু আমাদের মেয়েটা আর ভালো নাই হুজুর, তার শরীর পুরা কালো রক্তে বইরা গেছে, কুচকুচা কালো রক্ত দেখেন হুজুর, এতটুকু লাল না, আর তারপর সে একটা মানুষ মাইরা ফেললো হুজুর।
কি মানুষ মাইরা ফেলছে?
না না হুজুর, আমাদের মেয়ে মানুষ মারে নাই, কিন্তু কেউ বিশ্বাস যাচ্ছে না সে কথা, আমি জানি ওই ঘরে আমার মেয়ের সাথেই আছে সেই মানুষটা, সে মানুষ না, সে আমার মেয়ে মাইরে ফেলবে হুজুর, সবাই আমার মেয়ে পিশাচ কইতাছে, তারে আগুনে পুড়াই দেবে হুজুর, আপনি ঠেকান হুজুর, আমার মেয়েটারে বাঁচান।
আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়, চলেন।
মানুষ দুজনের সাথে হাঁটা শুরু করলেন মফি হুজুর, আজ 2টা ছবি তার, রুমকি নামের একটা ক্লাস 10 পড়ুয়া মেয়ে, একটা দিয়েছে রুমকির বাবা মা একটু আগে, আর একটা দিয়েছিল কালো আর মোটা সেই মণ্ডল। একটা জীবন আর একটা পরিবারের দাম 4 লক্ষ টাকা। হাঁটতে হাঁটতে রুমকির বাবা মাকে লুকিয়ে চোখের পানি মুছলেন মফি হুজুর।
পরশ বাবা, পরশ, তুই শুনছিস বাবা?
আমি জানি বাবা তুমি এখানে, মায়ের কথা শুনতে পাচ্ছ? পাচ্ছ না বাবা? এর আগেও তোমার সাথে কথা বলেছি আমি, বলিনি বাবা? বাবা আমাকে মাফ করে দে, আমাকে আর তোর বাবাকে মাফ করে দে, আমরা না বুঝে শুনে।
বাবারে, আমরা তোকে অনেক ভালোবাসি কিন্তু তখন বুঝতে পারিনি, ক্ষমা করে দে আমাদের প্লিজ।
বুবলি তো ছোট বোন হয় পরশ, ওকে মানিস না? তুই কই বাবা? পরশ, মায়ের কাছে আসবি না? আসবি না বাবা? আমি সরি বাবা, আমি সরি।
সজ্জুল আর রহিমার বাড়ি এসেছিলেন মফি হুজুর, তবে তাতে কোনো লাভ হয়নি। রুমকিকে বাঁচানো যায়নি, অন্য কোনো মানুষ নয়, নিজেই নিজেকে মুক্তি দিয়েছে মেয়েটা। ঘরের সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে, সেটা কি ইচ্ছে করে? জানেন না মফি হুজুর, জানতেও চাননি। নিজের এতদিন ধরে কামানো সব টাকা সদরুল আর রহিমাকে দিয়ে দিয়েছেন তিনি। মর্জিনা বেগম তালাকনামা পাঠিয়েছেন স্বামীকে, মেয়ে আলিয়ার সাথেই এখন সে থাকে। মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কোনো কথা হয় না মফি হুজুরের। পোয়াতে আলিয়ার শেষ একটা চিঠি আছে মফি হুজুরের কাছে, ছোট্ট চিঠি। বাবার কাছে মেয়ের অনুরোধ, অনেকের ভালো করে তার বাবা, তার বাচ্চাটার অবস্থা ভালো না, বাচ্চাটা যেন সুস্থ হয়। ডাক্তার বলেছে মাকে বাঁচানো গেলেও বাচ্চাটা বাঁচানো নাও যেতে পারে। অপারেশন টেবিলে যাওয়ার আগে শেষ আশ্রয় হিসেবে মেয়েটাই নিরুপায় হয়ে বাবার কাছে খুব ছোট্ট এই মিনতি করেছে। অবশ্য মিনতিতে কাজ হয়নি, আলিয়া একটি মৃত মেয়ে শিশু প্রসব করেছে, তাকে বাঁচানো যায়নি। কম চেষ্টা করেননি মফি হুজুর, লোকমানকে সুপারিশ জানিয়েছিলেন তিনি। আজকাল লোকমান মফি হুজুরের সাথে প্রায় দেখা করতে আসে, প্রতিবার লোকমানকে দেখলেই অসহ্য এক ক্রোধ চেপে বসে তার বুকে। সত্যি সত্যি নাকি মিথ্যে? মর্জিনাই কি ঠিক? আসলে কি লোকমান তার কল্পনা? সামাদ শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। অবশ্য মৃত মানুষ যদি আত্মহত্যা করতে পারে তবেই এটাকে আত্মহত্যা বলা যায়। নদীর পারে পাওয়া গিয়েছে তার কঙ্কাল। গতকাল যে মানুষটা ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সে কি করে এক রাতের মাথায় মরে গিয়ে কঙ্কাল হয়ে যায় সেটা বুঝতে পারেনি কেউ। অবশ্য ডাক্তারে বলেছে লাশ অনেকদিন আগের, মৃত্যুর আগে নিজের হারিয়ে যাওয়া ছায়াকে সামাদার খুঁজে পেয়েছিল কিনা কে জানে। নিছরা রাহাতের সংসারে এখন আর কোনো সমস্যা নেই, বুবলি এখন হাসে কাঁদে খেলা করে, দুই বছর বয়স হল, কিন্তু সামনের মানুষগুলোর চাইতে অদৃশ্য কারোর সাথে খেলতেই ওর বেশি ভালো লাগে। সবাই রাহাত আর নিছরকে বলে বুবলিকে সাইকিয়াট্রিস্ট দেখাতে, অবশ্য তাদের কথা কানে তোলেন না দুজনের কেউই, কারণ দুজনেই চায় পরশ তাদের সাথে থাকুক, মা বাবা আর বুবলির সাথে। আনোয়ারুল ইসলামকে আবারও পাগলাগারদে ভর্তি করানো হয়েছে, মাথায় তীক্ষ্ণ চিৎকারটা আর শোনেন না তিনি, তবে রীতাকে দেখতে পান। আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এখন রীতা, সবটাই ঠিকঠাক আছে, তবে কেবল রীতা চলে যাওয়ার ভয়ে অস্থির হয়ে থাকেন তিনি আর সারাক্ষণ। অবশ্য রীতা তাকে বলেছে আর কখনো সে যাবে না, অঞ্জুলাও এমনটাই বলেছিল। কথাটা রীতাকে বললেই সে হাসে, কাজ ভাঙা হাসি, হাসতে হাসতে গড়িয়ে পড়ে, ঠিক অঞ্জুলার মতো। শেষ হয়ে গেল আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল অশরিক, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখুস্তা আবিদ সারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি এখন যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মফি হুজুরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, রুমকির চরিত্রে সারি, ফাতেমার চরিত্রে মিনু, সদরুলের চরিত্রে অভিনয় করেছেন খালিদ, একটি লোক হয়েছেন লোবান, লোকের কণ্ঠস্বর দিয়েছেন লোবান, জিনের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, সামাদের চরিত্রে অভিনয় করেছেন রেহান, আনোয়ারের চরিত্রে ফুয়াদ, রীতার চরিত্রে অভিনয় করেছে শেহনিলা, নির্ঝরের চরিত্রে রুমি, রাহাতের চরিত্রে সাইফ অভিনয় করেছেন, বুয়ার চরিত্রেও শাড়ি, দোকানদারের চরিত্রে মনির এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন আবির। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর নাম। সময় হয়ে গেছে আমার বিদায় নেবার। আগামী সোমবার আবারও রাত ১১টার খবরের পর কুয়াশায় নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শর্মিন। ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.
exclusively on FusionBD.com.